feel the real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আপনাদের হরওয়ালের এবারের ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত ঈদ স্পেশাল এপিসোডের তৃতীয় আয়োজনের সাথে যারা যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আমরা তিনটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি আমরা পেয়েছি আমাদের সবার প্রিয় মাশফিক ভাইয়ের কাছ থেকে, যার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায়। দ্বিতীয় যে ঘটনাটি থাকছে, এই ঘটনাটি আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম মোহাম্মদ সাদিকুর রহমান, উনার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুস্তমপুরে। আর তৃতীয় যে ঘটনাটি, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার স্টুডেন্ট তাহিয়ান আল আশফানুর রহমানের কাছ থেকে, যার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায়। তো আজকের এই এপিসোডের ঘটনাগুলো আশা করছি আপনাদের ভয় শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে আপনাদের horrorworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, ANTHEHOWORWORLDBD horrorworldmedia@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। আজকের পিছনের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরওয়াল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আফনান্স বি নামে আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, এটার লিঙ্ক ওই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানেও কিন্তু রহস্য এবং ভয় নিয়ে সপ্তাহে দুটি এপিসোড আমরা আপলোড করছি। এছাড়াও আরও অন্যান্য ভিডিও আমরা ওই চ্যানেলে আপলোড করি, তাই আমাদের ওই চ্যানেলও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনার ধরল পৌঁছাতে পারে। তো চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ঈদ স্পেশাল এপিসোডের তৃতীয় আয়োজনের প্রথম ঘটনায়। এই ঘটনাটি শুরু করবার আগে কয়েকটি কথা পূর্বেই বলে নেওয়া প্রয়োজন, কেননা ঘটনাটি কিন্তু তিলক পিশাচ পার্ট টু মানে এটাই শেষ এই তিলক পিশাচ ঘটনার। তবে শুরুতে যদি আমি একটু ইন্ট্রো না দিই, তাহলে যারা এখনো তিলক পিশাচ ঘটনাটি শোনেননি তাদের কাছে এই ঘটনাটা অনেকটাই নতুন বলে মনে হবে বা মেলাতে একটু কষ্ট হবে। মাশফিক ভাই, উনি এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন নেপাল থেকে। উনি যখন নেপালে বেড়াতে গিয়েছিলেন, নেপালের ইলাম জেলায় এই ঘটনাটি ঘটেছিল। ইলাম জেলা হচ্ছে নেপালের কোশি প্রদেশের 14টি জেলার মধ্যে একটি জেলা। তো পূর্বের ঘটনায় আমরা জেনেছিলাম যে কিভাবে বিষ্ণু সর্পা আর নির্মলা লামছির মেয়ে যখন সবজি তুলতে যায়, তখন তাকে তিলক পিশাচরা নিয়ে যায়, তাকে মেরে ফেলে। অভিযোগ কি ছিল? অভিযোগ হচ্ছে কোন এক তিলক পিশাচের গায়ে নাকি সে পা দিয়েছে। আসলেই কি এই অভিযোগেই তাকে মরতে হয়েছে? তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন একজন বৌদ্ধ ভিক্ষু এই বিষ্ণু সর্পা আর নির্মলা লামছির মেয়েকে উদ্ধার করে। সেই মেয়ের নাম ছিল আশু সর্পা। তাদের আরো একটি মেয়ে ছিল ঋতু সর্পা। ঋতু সর্পাও কিন্তু গলায় দড়ি দিয়ে মারা যায়। এভাবেই একটি পরিবারের দুটি মাত্র সন্তান ছিল, এই দুজন পৃথিবী থেকে বিদায় নেয়। এই যে নির্মলা লামছি, তার বাবা লালু লামছিও কিন্তু খুব বড় মাপের একজন তান্ত্রিক ছিল। তবে তিনি কেন এই তান্ত্রিক পেশাকে ছেড়ে দিয়েছিলেন, এই বিষয়টাই আজকের ঘটনায় উঠে আসবে। উনি কিন্তু ওনার নাতনিদের নিয়ে খুব বেশি কাজ করতে পারেননি, যদিও বা উনি দেরিতে শুনেছিলেন, তবুও উনি সেভাবে কাজ করতে পারেননি। এটা নিয়েও কিন্তু ওনার মনের মধ্যে একটা ব্যথা ছিল। আজকের ঘটনায় আমরা জানব যে কিভাবে এই ঘটনাটি সমাপ্তি ঘটে, ওই পরিবারের সাথেই কি হলো, তিলক পিশাচদের মধ্যে যারা হত্যাকারী ছিল তাই হল, আর শেষ পর্যন্ত লালু লামসি, যে নির্মলা লামসির বাবা, অর্থাৎ এই আশু সর্পা এবং ঋতু সর্পার নানা, তার কি হল? শেষ পর্যন্ত বিষ্ণু সর্পারই বা কি হল, যিনি আশু সর্পা এবং ঋতু সর্পার বাবা? চলুন আজকের ঘটনায় এই বিষয়গুলো তুলে ধরি। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের কাছে দারুণ এক ভয় শিহরণ জাগাবে ইনশাল্লাহ। তো দুটো মেয়েকে হারিয়ে বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি পুরোপুরি ভেঙে পড়েন। তাদের খুবই আদরের মেয়ে, টেকাওয়া মানুষ হলেও মেয়েদের কিন্তু খুব আদর যত্নে বড় করেছিলেন বিষ্ণু সর্পা আর নির্মলা লামসি। সারাদিন কাজ করে বাড়িতে এসে মেয়েদের মুখ দেখলে তাদের সারাদিনের ক্লান্তি মুছে যেত। আশু সর্পা আর ঋতু সর্পাও মা বাবাকে অনেক ভালোবাসত, বাবার কাজে সাহায্য করত, মায়ের বাড়ির কাজে সাহায্য করত, সব মিলিয়ে একটা সুখী পরিবারের পতন হয়ে গেল। কয়েকদিনের মধ্যেই নির্মলা লামসি পাগলের মতো আচরণ করে, মাঝে মাঝে করে, সব সময় না, তবে আস্তে আস্তে তার এই পাগলামিটা বাড়তে থাকে। সারাদিন দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, কিছুই খেতে চায় না। স্বামী সুসর্পা যদি জোর করে কিছু খাইয়ে দেয় ওটাই, খাওয়ার ইচ্ছেটাও মনে হচ্ছে তার মরে গেছে। বিষ্ণু সর্পা কিছুটা স্বাভাবিক হন, আসলে তারা খেটে খাওয়া মানুষ, না খাটলে তো খাবার জুটবে না, তারা দিন আনে দিন খায়, এভাবে বসে থাকলে তো তাদের পেটে খাবার তো জুটবেই না। বিষ্ণু সর্পা আবার কাজে যান তার পূর্বে সেই পেশা চা বাগানে, নির্মলা লামসি সারাদিন বাড়িতেই বসে থাকেন। তার মুখের দিকে তাকালে মনে হয় কিসের জন্য অপেক্ষা, এই অপেক্ষা করুন আর অনেক দীর্ঘ অপেক্ষা, এই অপেক্ষা যেন কখনোই শেষ হবে না, কি করুন তার চাহনি ছিল। বিষ্ণু সর্পা নির্মলা লামসির দিকে তাকালে চোখের পানি ধরে রাখতে পারে না। কি সুন্দর ছিল তার সংসার, অথচ আজ তাদের বেঁচে থাকার অবলম্বন দুটি হারিয়ে গিয়েছে। এভাবে কেটে যায় কয়েকদিন। হঠাৎ একদিন চা বাগানের কাজ শেষ করে বিষ্ণু সর্পা বাড়িতে এসে দেখে তার স্ত্রী মাটিতে পড়ে আছে। অনেক ডাকাডাকি করেও যখন তার কোনো সাড়া শব্দ নাই, তখন তিনি ভালো করে পরীক্ষা করে দেখেন তার স্ত্রী আর পৃথিবীতে বেঁচে নেই। বিষ্ণু সর্পা একা হয়ে গেলেন, মেয়েরাও নাই স্ত্রীও নাই, তিনি কাঁদতেও পারছেন না, চিৎকারও করতে পারছেন না, কেঁদে আর কি হবে, সৃষ্টিকর্তা তার সবকিছু নিয়ে নিয়েছেন, তিনি কি করবেন বুঝতে পারছেন না। ততক্ষণে চারপাশ অন্ধকার হয়ে গেছে। তিনি ঘর থেকে বের হয়ে কয়েকজন প্রতিবেশীকে ডেকে আনেন আর দুজনকে তার শ্বশুর লালু লামসিকে খবর পাঠানোর জন্য বলেন। তিনি আসলে একদম অসার হয়ে যাচ্ছেন, নড়াচড়াও করতে তার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে পুরো শরীরটাই অবশ হয়ে যাচ্ছে। কেন জানি মনে হচ্ছিল আজ তার শরীরটা অনেক ভীষণ ভারী, নিজের শরীরটাও আজ তার কথা শুনতে চাইছে না, অনেক জোর করে শরীরটাকে নাড়ানোর চেষ্টা করছেন। প্রতিবেশীরা নির্মলা লামসির সৎকারের ব্যবস্থা করার যাবতীয় বন্দোবস্ত শুরু করলেন। ভোর রাতের দিকে লালু লামসি আর তাকে খবর পাঠানোর দুইজন যে লোক, এনারা বিষ্ণু সর্পার বাড়িতে এসে পৌঁছান। তিনি তার মেয়ের দিকে তাকিয়ে প্রচণ্ড রকমের শোকাহত হন। লালু লামসির একমাত্র মেয়ে কিন্তু এই নির্মলা লামসি। মৃত মেয়ের মুখের দিকে তিনি তাকিয়ে আছেন। লালু লামসি কিন্তু খুবই শান্ত ছিলেন, তাকে দেখে মনে হচ্ছিল তিনি এসব আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন। তিনি তার মৃত মেয়ের কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে কিছু একটা বললেন, এরপর মেয়ের মুখটা কাপড় দিয়ে ঢেকে দিলেন। পরদিন সকালবেলা নির্মলা লামসির সৎকার সম্পন্ন হয়। লালু লামসি মেয়ের সৎকারের কাজ শেষ করে বিষ্ণু সর্পার বাড়ির চারপাশ অনেক সময় ধরে ঘুরে দেখেন। এরপর বিষ্ণু সর্পার ঘরের ভেতর গিয়ে ঘরের বিভিন্ন কোনায় কোনায় তাকিয়ে কি যেন দেখছিলেন। এরপর তিনি ঘর থেকে বের হয়ে বিষ্ণু সর্পাকে বলেন, বাবারে তোমাকে আমি কিছু কথা বলবো, কথাগুলো তোমার জানা উচিত। আশু সর্পা কিভাবে মারা গেছে এটা তো তুমি জানো, এবং তাকে কিভাবে ফেরত আনা হয়েছে সেটাও তুমি জানো। আশু সর্পাকে বৌদ্ধ ভিক্ষু যখন নিয়ে আসে, ওই তিলক পিশাচের একটা দল তোমাদের উপর নজরদারি করত, ওরা আশু সর্পাকে মেরে ক্ষান্ত হয়নি। আমি আশু সর্পার সৎকারের দিন নির্মলাকে বলেছিলাম ঋতুকে দেখে রাখতে, কারণ আমি যখন জানতে পারি তিলক পিশাচ অবিবাহিত মেয়েদের রক্ত পান করে শক্তিশালী হয়, তখন বুঝেছিলাম ওরা চাইলেও কিন্তু ঋতুর ক্ষতি করতে পারে। আমি ঋতুর উপর বিভিন্নভাবে নজরদারি করি কিন্তু কোনো সমস্যা দেখতে পাই না। একটা পর্যায়ে আমি নজরদারি বন্ধ করি। তিলক পিশাচের সর্দারের ছেলে নিজেই ঋতুর রক্ত পান করার সিদ্ধান্ত নেয়। যদিও বা এটা ওদের একটা সাধারণ বৈশিষ্ট্য, তবে তিলক পিশাচের সর্দারের ছেলে সবাইকে বলে দেয় যে ঋতুর দিকে কেউ যেন নজর না দেয়, ও রক্ত সেই পান করবে, সে সুযোগের অপেক্ষায় থাকে। ঋতু গ্রামের শেষ মাথায় গৌতম নামের একটা ছেলে আছে, এই ছেলের সাথে ভালোবাসার সম্পর্কে জড়ায়। গৌতম ঋতু এই দুজনের ভালোবাসার সম্পর্ক খুবই ভালো ছিল এবং ওরা বিয়ে করারও সিদ্ধান্ত নিয়েছিল। এই খবরটা তিলক পিশাচের ছেলে যখন জানতে পারে তখন সে এমন এক মায়াজাল সৃষ্টি করে, সে গৌতমের বাবা মাকে দিয়ে কয়েকদিনের মধ্যেই গৌতমকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। গৌতম বুঝতে পারছিল সে নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে কিছু করছে, কিন্তু তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণই ছিল না। গৌতমের বিয়ের খবর কয়েকদিনের ভিতর ঋতু জানতে পারে। তিলক পিশাচের ছেলে এবার দারুণ একটা সুযোগ পেয়ে যায়। যদি শুধু গৌতম আর ঋতুর বিয়ে সম্পন্ন হতো তাহলে তো সে বিবাহিত নারী হয়ে যেত, তখন তার রক্ত পান করে সে আর শক্তিশালী হতে পারত না, এজন্যই সে এই কৌশল অবলম্বন করেছিল। আর আরো একটা তার মূল উদ্দেশ্য ছিল, গৌতমের সাথে ভালোবাসার যেহেতু একটা বিষয় ছিল, গৌতমের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, তাই এবার ঋতুকে মারতে সুবিধা হবে। সবাই বুঝবে যে ভালোবেসে গৌতমকে বিয়ে করতে না পারায় ঋতু নিজেই আত্মহত্যা করেছে, এটাই তো মানুষ বিশ্বাস করবে। এইভাবে সুযোগ বুঝে তিলক পিশাচের ছেলে ঋতু সর্পার রক্ত পান করে তাকে তার ঘরেই ঝুলিয়ে রেখে যায়, যাতে জানাজানি হলেও দোষ গৌতমেরই হবে, তাতে এক ঢিলে দুই পাখি মারার মতো, আবার তাদের কাজও হয়ে গেল। এভাবে ওরা ঋতুকে মেরেছে। আমি এটা পরে জানতে পেরেছি, আমার নিষ্পাপ দুটো নাতনিকে এইভাবে নৃশংসভাবে ওরা হত্যা করেছে। ওদের শোকে আমার একমাত্র মেয়েটাও পাগল হয়ে মারা গেছে। আমিও হয়তো বেশি দিন থাকব না, কিন্তু কিছু অসমাপ্ত কাজ বাকি আছে। তুমি এই বাড়িতে থাকবা না, আর জানি এই বাড়িতে তোমার অনেক স্মৃতি, কিন্তু এই বাড়িতে আর থাকা যাবে না। তুমি আজ থেকে ঠিক 7 দিন পর এই বাড়ি থেকে চলে যাবা, চাইলে আগেও চলে যেতে পারো। যাওয়ার আগে বাড়ির দরজায় ঋতু যে দড়ি দিয়ে ঝুলছিল সেই দড়ি দিয়ে ওই দরজার সাথে গিট দিয়ে যাবা। জীবনেও কোনোদিন আর এই বাড়িতে আসবা না, এই বাড়িটা চিরতরে পরিত্যক্তই থাকবে, কেউ এখানে থাকতে পারবে না। শেয়ার তোমার দরকারি কিছু থাকলে সেটা যাওয়ার সময় সাথে করে নিয়ে যেও। এই বাড়ির নিরীহ কয়টা মানুষের প্রাণ যারা নিয়ে শক্তিশালী হয়েছে তাদের এই বাড়িতেই সৎকার করব আমি। তুমি ঠিক 1 সপ্তাহের মধ্যেই চলে যাবা, যদি কখনো আমাকে প্রয়োজন হয় তাহলে আমার বাড়িতে এসো। আমি গেলাম, এটা বলে লালু লামসি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ির সীমানা থেকে বের হয়ে তিনি ওই বাড়িটার দিকে শেষবার যখন তাকান, বিষ্ণু সর্পা দেখছিল তার চোখ দুটো যেন লাল হয়ে গেছে, রাগে যেন চোখ দুটো ছিঁড়ে বাইরে বেরিয়ে আসবে। তিনি বাড়ির দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে কি যেন একটা ইঙ্গিত করলেন, এরপর তিনি তার বাড়ির দিকে চলে গেলেন। এরপর লালু লামসি তিনি তার বাড়ির দিকে চলে গেলেন। বিষ্ণু সর্পা লালু লামসির কথাগুলো শোনেন কিন্তু কোনো উত্তর দেন না। তখন তিনি আসলে উত্তর দেওয়ার অবস্থায় ছিলেন না। বিষ্ণু সর্পা বসে বসে কাঁদছিলেন মেয়ে আর স্ত্রীর কথা মনে করে। তিনি কষ্টে দুঃখে একবার আত্মহত্যার কথাও চিন্তা করেন, কিন্তু পর মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। চোখের সামনে 3টা আপন মানুষের প্রাণ চলে গেল, এটা তিনি কোনোভাবে মানতে পারছেন না। কি করবেন, কি খাবেন, কিভাবে বাঁচবেন, বেঁচে থেকেই বা কি লাভ, এসব কথাই ভাবছেন তিনি। একদিন পর তিনি তার শ্বশুর লালু লামসির কথা মতো বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন এবং তার অল্প কিছু প্রয়োজনীয় জিনিস তিনি সাথে নেওয়ার চিন্তা করেন। তিনি তার শ্বশুরের বলা বিষয়টা প্রতিবেশী যারা ছিলেন তাদেরকে জানিয়ে দেন এবং তিনি দূরে কোথাও চলে যাবেন সেটাও জানান। আশেপাশে থাকলে তার স্ত্রী সন্তানদের কথা মনে পড়বে, তাই তিনি দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক 7 দিন পর বিষ্ণু সর্পা বাড়ি থেকে বের হন অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে। বারবার তিনি বাড়ির দিকে তাকাচ্ছিলেন আর তার স্ত্রী সন্তানদের মুখগুলো তার সামনে ভেসে উঠছিল। কি এক করুণ পরিণতি, এভাবে বাড়ি ছাড়তে হবে এটা হয়তো উনি কল্পনাও করেননি। তিনি ছুটলেন নতুন ঠিকানার উদ্দেশ্যে। পড়ে রইল স্মৃতিমাখা অভিশপ্ত একটা বাড়ি। তবে বাড়ির দরজা বন্ধ করার সময় তার শ্বশুর লালু লামসির বলা সেই নির্দেশনা মানতে কিন্তু উনি ভুল করেননি। যেই দড়ি দিয়ে ঋতু সর্পা গলায় ফাঁস নিয়েছিল বলে সবাই জানেন, সেই দড়িটা দরজার সাথে গিট দিয়ে রেখে যান। এরপর উনি তো চলে যান এ বাড়ি ছেড়ে। বাড়ি ছাড়ার প্রায় বছরখানেক পর একদিন বিষ্ণু সর্পা তার শ্বশুরের কাছে গিয়ে হাজির হন। তিনি শ্বশুরকে দেখে চমকে ওঠেন। তার শ্বশুরের একটা হাত আর একটা পা ভাঙা। শাশুড়ি তো বহু আগেই মারা গিয়েছিলেন। বিষ্ণু সর্পাকে দেখে লালু লামসি অবাক হন। তিনি বিষ্ণু সর্পাকে কাছে ডেকে বলেন, বাবা রে, এতদিন পর আমার কথা মনে পড়ল, আমার তো আপনজন বলে কেউ নেই, তুমি আছো, তাই বলে এতদিন পরে আসলা। তুমি যে আসবে তা তো আমি জানতাম, কিন্তু এতদিন পর আসবা তা তো বুঝতে পারিনি। আমি তো তোমাকে ঠিক 1 বছর আগে তোমার বাড়ি থেকে আসার সময় বলেছিলাম আমি হয়তো বেশি দিন বাঁচব না। আজকে দেখো আমার হাত পা ভাঙা, সময় প্রায় শেষ, কিন্তু আমি আমার মেয়েকে দেয়া কথা রেখেছি। আমি আমার মেয়ের লাশ দেখে তার কানে কানে বলেছিলাম যে মারে, আমি এই হত্যাগুলোর প্রতিশোধ নেব। আমি আমার কথা রেখেছি, আমি আমার মেয়ে আর আমার নাতনিদের নৃশংস হত্যার প্রতিশোধ নৃশংসভাবেই নিয়েছি। ওরাও এখন আর আমাকে বাঁচতে দেবে না, এটা নিয়ে আমার আফসোস নাই। আমার কাজ আমি করেছি, এখন বেঁচে থাকলেই কি আর না থাকলেই কি। এসব শুনে বিষ্ণু সর্পা লালু লামসিকে জড়িয়ে ধরে কান্না করে দেন। তখন লালু লামসি তার জীবনের কাহিনী বলতে শুরু করেন। লালু লামসি তার যে কাহিনীটা বলেছেন এটা শুনে বিষ্ণু সর্পাও চমকে ওঠেন। অনেক কথাই উনি জানতেন না। লালু লামসি উনি জানান যে আসলে অনেকেই জানেন না যে লালু লামসি আসলে মানুষটা কি। ওনার কিন্তু একটা অতীত রয়েছে, ভয়ঙ্কর অতীত, যেটা অনেকেই জানে না। উনি ছোটবেলা থেকে দারুণ সাহসী ছিলেন। পাহাড়ি মানুষের রক্ত আসলে অন্য রকম, এই রক্তে থাকে সাহস, আর এটাই খুব স্বাভাবিক। বাবা মায়ের একমাত্র ছেলে ছিলেন এই লালু লামসি, তাই আদর যত্ন একটু বেশি ছিল তার প্রতি। ছোটবেলা থেকেই আধ্যাত্মিক জগতের উপর ওনার আকর্ষণ ছিল তীব্র। উনি ছোটবেলা থেকে এসবের প্রতি এতটাই ঝুঁকে পড়েছিলেন যে বয়স বাড়ার সাথে সাথে সেটা আরো প্রবল হয়। উনি বিভিন্ন পাহাড়ে বিভিন্ন তান্ত্রিক, মং, সাধু এদের খোঁজ করতে থাকেন। একটা সময় উনি এক তান্ত্রিককে পেয়ে যান। তান্ত্রিককে উনি ওনার এই আগ্রহের কথা এবং ইচ্ছার কথা প্রকাশ করলে তান্ত্রিক তাকে ফিরিয়ে দেন। এদিকে উনি তো নাছোড়বান্দা। কয়েকদিন উনি তান্ত্রিককে অনেক বোঝানোর পর তান্ত্রিক একটা সময় তার শিষ্য বানাতে রাজি হয়ে যায়। তো তিনি এই লালু লামসিকে দিয়ে, অর্থাৎ ওই তান্ত্রিক লালু লামসিকে দিয়ে অবিবাহিত নারীদের রক্ত আর চুল সংগ্রহ করাতেন। এর কিছুদিন পর থেকে ওনাকে আত্মহত্যা করা লাশের গায়ের লোম সংগ্রহ করার দায়িত্ব দেন ওই তান্ত্রিক। পাহাড়ে মানুষ তো এমনিতেই কম, তার উপর এই ধরনের মানুষ পাওয়া তো দুরূহ ছিল। কিন্তু তান্ত্রিক নিজেই ওনাকে ঠিকানা বলে দিত। উনি মাঝে মাঝে বাড়িতে ঠিক মতো তো যেতেন না, আর বাড়িতে ঠিকঠাক মতো না যাবার কারণে মা বাবার সন্দেহ হয় এই লালু লামসি কোথায় যায়, তাই তার উপর নজরদারি করতে শুরু করে লোক দিয়ে। একটা সময় লালু লামসির মা বাবা জানতে পারেন যে লালু লামসি পাহাড়ি এক তান্ত্রিকের শিষ্য হয়েছে। এই খবর পাওয়ার পর লালু লামসির বাবা তো লালু লামসিকে অনেক মারধর করে আর তান্ত্রিকের কাছে না যাবার জন্য কঠোরভাবে নিষেধ করে দেয়। কিন্তু কে শোনে কার কথা, উনি তন্ত্রমন্ত্র শিখবেনই, এটা তো উনি ঠিক করেই ফেলেছেন। ওই দিন রাতেই উনি বাড়ি থেকে পালিয়ে তান্ত্রিকের কাছে চলে যান, ওখানে থাকতে শুরু করেন। একদিন তান্ত্রিক ওনাকে শ্মশানে শব্দ পোড়ানো যেই জায়গাটা, অর্থাৎ যেখানে লাশ মাত্রই পুরানো হয়েছে, সদ্য লাশ পুরানোর জায়গার মাটি আনতে বলে। তো উনি ওই দিন সে রাতেই সেখানে উপস্থিত হয়েছেন। উনি মাটি নিয়ে যখনই তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, তখনই সামনে বিশাল বড় একটা কুকুর এসে হাজির হয়। ওনার জীবনে এত বড় কুকুর কখনোই দেখেন নাই। কিছুটা ভয় পেয়েছিলেন যদিও, কুকুরটা ভয়ঙ্করভাবে হুঙ্কার দিচ্ছে কিন্তু কাছে আসছে না। তখন উনি বুঝতে পারেন একে ভয় পাওয়ার আসলে কিছুই নাই। কুকুরটা যাই করুক তার শরীর টাচও করতে পারবে না, ওই দূর থেকেই হুম্বিতুম্বি করতে পারবে। উনি কুকুরটাকে পাশ কাটিয়ে খুব অনায়াসেই হেঁটে হেঁটে তান্ত্রিকের কাছে চলে আসেন। তবে যখন উনি হাঁটছিলেন তখন মনে হচ্ছিল পেছন থেকে ধূপধাপ ভারী পায়ে কিছু একটা এগিয়ে আসছে। শুধু এই পর্যন্তই, আর কিছু কিন্তু উনি শোনেননি। একটা সময় উনি তান্ত্রিকের কাছে পৌঁছান। তান্ত্রিক তখন ওনাকে দেখে বলে, আসলেই লালু তোর অনেক সাহস। তো যাই হোক, একদিন সকালে তান্ত্রিক ওনাকে বলেন যে আজকে রাতে একটা যজ্ঞ করতে হবে, তুই তৈরি থাকিস। ওই দিন রাতে উনি যজ্ঞের জন্য অপেক্ষা করছিলেন। তান্ত্রিক গভীর রাতে ওনাকে একটা বৃত্তের ভেতরে রেখে সেটার ভেতরে একটা মানুষের মাথার খুলি রাখে। ওনাকে মানুষের মাথার খুলির উপর হাত রেখে চোখ বন্ধ করে বিভিন্ন মন্ত্র জপ করতে বলে। তান্ত্রিকের কথা মতো উনি মানুষের মাথার খুলির উপর দুই হাত রেখে তান্ত্রিকের বলা মন্ত্র জপ করতে থাকেন। তান্ত্রিক কিন্তু ওই বৃত্তের ভেতরে ছিল না, বৃত্তের বাইরে ছিল। এভাবে কত সময় মন্ত্র জপ করেছেন সেটা উনি বলতে পারবেন না। একটা সময় মনে হলো শক্ত কোনো হাত দিয়ে কেউ ওনার পিঠে জোরে ধাক্কা দিল। এরপর উনি ধাক্কা খেয়ে মাটিতে অনেকটা শুয়েই পড়েছিলেন। পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখেন ওই তান্ত্রিক মুচকি হাসি দিচ্ছে। লালু লামজি বিষয়টা বুঝতে পারেননি। তখন তান্ত্রিক হাত ধরে লালু লামজিকে টেনে তুলল এবং বলল, তুই এখন থেকে অল্প করে কাজ শুরু করবি। অল্প করে কাজ শুরু করার যোগ্যতা তুই অর্জন করেছিস। এরপর টানা 40 দিন তান্ত্রিক ওনাকে বিভিন্ন তন্ত্রমন্ত্র শেখায়। 40 দিন পর তান্ত্রিক ওনাকে বলে, এখন থেকে তুই পুরোদমে কাজ শুরু করবি। একটা জিনিস তান্ত্রিক লালু লামজিকে বলে দিয়েছিল যে তুই যে জিনিস শিখেছিস এতে তোর পরিবার কখনোই দীর্ঘস্থায়ী হবে না, তোর জীবন থেকে প্রিয় জিনিসগুলো দ্রুত হারিয়ে যাবে। লালু লামজি তান্ত্রিকের এই কথায় পাত্তা দেয় না। তখন ওনার মনের ভিতর এক প্রকার অহমিকা কাজ করতে থাকে। অনেক কিছু শিখেছেন, এটাই ওনার বড় পাওয়া। আর কি পাবেন কি হারাবেন ওটা নিয়ে এখন টেনশন করে তার লাভ নাই। ওই দিন থেকে ওনার জীবনের খারাপ দিন শুরু হয়েছে, এটা উনি বুঝতে পারেননি। দীর্ঘ 6 মাস পর উনি বাড়িতে ফেরেন। বাবা মা ওনাকে এখন আর আগের মতো ভালোবাসে না, তবে এটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নাই। ওনার চিন্তা হচ্ছে বড় তান্ত্রিক হওয়ার। অনেক অসাধ্য সাধন করার মোহ ওনার ভেতরে জেঁকে বসেছে। উনি বাড়িতে বসে তন্ত্রমন্ত্র সাধনা চালিয়ে যেতে থাকেন। এরপর উনি এলাকার মানুষের টুকটাক কাজ শুরু করেছেন, এতে বেশ সাফল্যও পেয়েছেন। এভাবে আস্তে আস্তে ওনার নাম চারপাশে ছড়িয়ে পড়ে। খুব দ্রুত উনি পাহাড়ের একজন সিদ্ধহস্ত তান্ত্রিক বনে যান। এমন কোনো কাজ নাই যেটা উনি পারেন না, সবকিছুই ওনার সাধনার মধ্যেই থাকত। হার বলে কিছু আছে এটা উনি ভুলেই গিয়েছিলেন। মানুষ বিপদে পড়লে উনি তার উপকার করতেন, আবার কেউ কালো জাদু বা বান মারতে চাইলে সেটাও করতেন, তবে সেটা গোপনে। উনি আস্তে আস্তে বিভিন্ন শ্রেণীর পিশাচকে ওনার গোলাম বানাতে শুরু করেন। বহু শক্তিশালী পিশাচকে উনি বন্দী করে ওনার গোলাম বানিয়ে ফেলেছিলেন। একটা সময় ওই এলাকার সকল পিশাচ ওনার নাম শুনলেই আতঙ্কে থাকত। উনি কোনো কাজ করলে তারা বাধা দেওয়ার কথা চিন্তাও করত না। এক কথা উনি ওনার এলাকার পাহাড়ের যে এলাকা বা পাহাড়ি এলাকা যেটা ওনাদের এলাকা ছিল, সেই এলাকার অদৃশ্য জগতের বাদশাহ বনে যান। দিন দিন ওনার ভেতরে লোভ আর অহংকার অতিরিক্তভাবে দানা বাঁধতে থাকে। কিছুদিন পর মাত্র 7 দিনের ব্যবধানে ওনার মা বাবা মারা যায়। বাবা মা মারা যাওয়ার পর উনি অনেকটাই একা হয়ে যান। এরপর সিদ্ধান্ত নেন যে বিয়ে করবেন, একাকিত্ব ঘোচাবেন। এবার উনি বিয়ে করেন। বিয়ের 7 বছর অতিবাহিত হলেও ওনার কোনো সন্তান হয় না। এরপর তিনি চিন্তায় পড়ে যান, সন্তান কি আর ওনার কপালে নেই। নিজেই বিভিন্ন তন্ত্রমন্ত্রের আশ্রয় নেন কিন্তু কোনো কিছুতে কাজ হয় না। অনেক চেষ্টার পর স্বাভাবিকভাবে ওনার একটা কন্যা সন্তানের জন্ম হয়, আর সেই হচ্ছে এই নির্মলা লামসি, লালু লামসির একমাত্র মেয়ে। এরপর ওনার আর কোনো সন্তান হয়নি। এই সন্তানকে কিন্তু লালু লামসি অনেক আদর যত্নে বড় করেছেন। নির্মলার বয়স যখন 5 বছর তখন লালু লামসির স্ত্রী মারা যায়। এরপর উনি আর বিয়ে করেন নাই। ভালো লামছি আর তার মেয়ে নির্মলা লামছি, এটাই সংসার। রাহুল লামছি তার বিভিন্ন পিশাচদেরকে দিয়ে কাজ করাতেন, তাই সব সময় রাহুল লামছি তার মেয়েকে চোখে চোখে রাখতেন যাতে করে তার কোনো ক্ষতি না হয়। একবার লালু লামছির কাছে একটা মহিলা আসে, তার স্বামীকে নাকি কালো জাদু করা হয়েছে খুবই নৃশংসভাবে, তার অবস্থা নাকি খুবই খারাপ, তাকে বাঁচাতে হবে। তখন উনি বিষয়টা শুনে সিদ্ধান্ত নিলেন কাজটা উনি করবেন। উনি মহিলাকে বলেন যে তোমার স্বামীকে আমার কাছে নিয়ে আসো। কিন্তু স্বামীর অবস্থা নাকি এতটাই খারাপ ছিল যে নিজে উঠে দাঁড়ানোর মতো অবস্থা তার ছিল না, তাছাড়া পাহাড়ি জনপদ আসা যাওয়া করা তো অনেক কঠিন ব্যাপার। কি আর করা, লালু লামছি নিজেই গেলেন সেই মহিলার বাড়িতে, গিয়ে দেখলেন যে খুবই বাজে একটা অবস্থা। জীবনে তো উনি অনেক রোগী দেখেছেন, অনেক মানুষের চিকিৎসা করেছেন, কিন্তু এমন ভয়ঙ্কর অবস্থা আগে কখনো দেখেন নাই। ওই লোকটার শরীরে কিছুই নাই, চামড়াটা হাড্ডির উপরে লেগে আছে, মাংস বলতে মনে হচ্ছে কিছুই নাই, মাঝে মাঝে রক্ত বমি করছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তার জিহ্বাটা বাইরে অনেকটাই বেরিয়ে আছে, আর সেই জিহ্বা দিয়ে টপ টপ করে লালা পড়ছে। উনি তো এটা দেখেই বুঝতে পারেন এটা কোনো সাধারণ জাদু নয়, এর উপর ভয়ঙ্কর কোনো পিশাচের ছায়া রয়েছে। এরপর লালু লামছি ওই মহিলাকে বললেন যে তোমার স্বামীকে তুমি নিচে শুইয়ে দাও। এরপর যখন লালু লামছি লোকটার গায়ে হাত দিলেন, সাথে সাথে ওই লোকটার জিহ্বাটা আস্তে আস্তে মুখের ভেতরে ঢুকে গেল, যেটা স্বাভাবিকভাবে মানুষের থাকে। গত 7 দিন নাকি জিহ্বাটা এইভাবেই বাইরে বেরিয়েছিল, লোকটা খুব কষ্ট পেয়েছে এই কারণে। তো লালু লামছি লোকটা চারপাশে একটা বৃত্ত অঙ্কন করে এরপর বিভিন্ন মন্ত্র জপ করতে থাকে, কোনো কিছুতেই কিছু হচ্ছিল না, কোনো কিছুর উপস্থিতিও ছিল না আশপাশে। অনেক সময় চেষ্টা করার পরও কোনো লাভ হলো না। এরপর লালু লামছি তার সাথে থাকা ব্যাগ থেকে একটি ছোট্ট পাঁচ মিশালি তেল জাতীয় একটা পদার্থ বের করে যখনই লোকটা নাকে মালিশ করেছেন তখনই নাকি লোকটা শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। এরপর উনি বুঝতে পারেন যে কোনো কিছুর একটা উপস্থিতি এখন হয়েছে, আর ওই লোকটা শরীরের ভিতরেই এটা এখন চলে এসেছে। তখন লালু লামছি বলে ওঠেন, তোকে কে পাঠিয়েছে, এই লোকটাকে এমন ভয়াবহ কষ্ট দিচ্ছিস কেন? তখন লোকটার ভিতরে থাকা শয়তানটা বলে ওঠে, আমাকে কে পাঠিয়েছে তা দিয়ে তুই কি করবি, তোর গুরু আমাদেরকে চেনে, এটাকে আমি পিষে পিষে মারব, এটাকে মারার জন্য 2টা অবিবাহিত নারীর রক্ত আমাকে উৎসর্গ করা হয়েছে, তারপর এই 2টা অবিবাহিত নারীকে বলি দেওয়া হয়েছে, আর এটা দিয়েই আমাকে এখানে পাঠানো হয়েছে, সুতরাং আমি তোকে মারবই, আমি চুক্তিবদ্ধ, যেই আমাকে আটকাতে চাইবে তাকে আমি শেষ করব। এই কথা শোনার সাথে সাথে লালু লামছির শরীরের রক্ত তো টকবক করে ফুটতে থাকে, যেখানে পিশাচটা তার নাম শুনলেই ভয় পায় সেখানে লালু লামছির সামনে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে, এত বড় সাহস। তখন উনি কয়েকটা মন্ত্র পাঠ করেন আর ওনার সাথে থাকা আরেকটা পুটলি থেকে রক্ত মাখা মাটি বের করে লোকটার মুখে ঢুকিয়ে দিয়েছেন। এরপর লোকটা অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে থাকে, আর্তনাদ করতে থাকে, কয়েক মিনিটের মধ্যে এই আর্তনাদ বন্ধ হয়ে যায়, শুধু একটাই কথা ওই লোকটার মুখ থেকে বের হয়েছিল, তোর একটা মেয়ে আছে না, ওরা তোর মেয়েকে কিন্তু ছাড়বে না। এর পরপরই নাকি একটা কালো কুচকুচে বিশাল আকৃতির একটা বাদুর কোত্থেকে এসে ওই লোকটার পাশে ধপাস করে পড়ে যায়, দেখা গেল বাদুরটা মারা গেছে। তখনই লালু লামছি বুঝতে পারেন ওই পিশাচটা মারা গেছে, পিশাচটা মূলত এই লোকটার শরীরের ভেতরে না থাকলেও সে খুব কাছাকাছি ছিল, যখনই ওই বিশেষ মাটিটা ওই লোকটার মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই মাটিটা ছিল ওই পিশাচের জন্য বিষ তুল্য, যেহেতু ওই পিশাচটা দূরে থেকেও প্রভাবিত করছিল এই ব্যক্তিকে, যখনই এই মাটিটা দেওয়া হয়েছে এই মাটিটা ওই পিশাচের শরীরের মধ্যে ঢুকে গেছে, তখনই ওই পিশাচটা ছটফট করতে করতে মারা গেছে, আর সে ছটফট করতে করতে এই লোকটার পাশে এসেই পড়েছে আর মারা গেছে। যাই হোক, এরপর বোঝা গেল পিশাচটা মারা গেছে, এবার লোকটাও কিছুটা স্বাভাবিক হয়। এরপর লালু লামছি বলে দেন যে এখন আর কিছু হবে না, এবার কিছু ভেষজ ওষুধ খাও আর কোনো সমস্যা নেই। এরপর ওই বাদুরটা নিয়ে উনি হাঁটতে শুরু করেন। বাড়িতে ফেরার সময় বাদুরটা যখন ওনার হাতে ছিল তখন মনে হচ্ছিল ওনার চারপাশটা যেন ভারী হয়ে আছে, জীবনে বহুবার বহু জায়গায় নানা রকম কাজের সম্মুখীন উনি হয়েছেন, কিন্তু এতটা বিব্রতকর অবস্থায় এই প্রথম পড়লেন। হুমকিও দিয়েছে তাকে আবার, তবে বিষয়টাকে এত গুরুত্ব দিলেন না। পাহাড়ের পথের পাশে একটা জায়গায় এই বাদুরটাকে মাটি চাপা দিয়ে দিলেন। এইভাবে চলতে থাকে দিন, মেয়েটাও দিন দিন বড় হচ্ছে, অর্থাৎ এই নির্মল লামসি বড় হচ্ছে। একদিন গভীর রাতে ঘরের বাইরে থেকে একটা ডাক আসে, তো উনি বাইরে বের হয়েছেন, এত রাতে পাহাড়ি এলাকায় কে আসে, কে আসলো? বের হয়ে দেখেন একজন লোক দাঁড়িয়ে আছে। তিনি বললেন যে ভাই আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে আমি কিন্তু আপনাকে অনেক টাকা দিব। তখন লাল লামসি বলেন যে কাজটা কি আগে সেটা বলেন। লোকটা বলে একটা লোককে বান মারে মেরে ফেলতে হবে। বান মারাকে নাকি পাহাড়ি স্থানীয় ভাষায় ধিং বলে, অর্থাৎ নেপালি ওই এলাকাতে বান মারাকে ধিং বলে। সে যা চায় তাই দিবে, কিন্তু লোকটাকে বান মারতে হবে যাতে সে দ্রুত মারা যায়। তখন লাল লামসি বলেন ঠিক আছে সকালে আসেন দেখি চিন্তা ভাবনা করে। ওই লোকটা মনে হয় কিছু একটা ভাবলেন, হয়তো এটাই ভেবেছিলেন সকালে যদি লাল লামসি তার আবার সিদ্ধান্ত পরিবর্তন করে। এই জন্য দ্রুত বেশ কিছু অর্থকড়ি বের করে লাল লামসির হাতে ধরিয়ে দিয়ে বলল যে এটা রাখেন, আমার কাজটা খুবই জরুরি। এরপর লাল লামসি লোকটার নাম জিজ্ঞেস করলেন যে আসলে কাকে বান মারতে হবে, কোন লোকটাকে। এরপর সে নাম বলল এবং লোকটার জামার একটা অংশ সে সাথে করে নিয়ে এসেছিল। সে বলল যে এর থেকে বেশি কিছু আর জোগাড় করা সম্ভব না, টাকা যা লাগে দেব, যা দিলাম এটা দিয়ে কাজ করতে হবে, অর্থাৎ জামার যে অংশ দিয়েছি এটা দিয়ে কাজ করতে হবে, তার চুল নখ এসব কোনো কিছু কিন্তু দিতে পারবো না। এরপর লাল লামসি বললেন ঠিক আছে যাও কাজ হয়ে যাবে। পরদিন সকালে লাল লামসি তার অনুগত পিশাচদেরকে পাঠালেন খবর আনতে। পিশাচরা এসে লাল লামসিকে যেটা বলল সেটা শুনে তো লাল লামসি অবাক। যাকে বান মারার জন্য টাকা দিয়েছে সেও নাকি একজন তান্ত্রিক, একজন তান্ত্রিক হয়ে আরেকজন তান্ত্রিককে মারবেন, বেশ দোটানায় পড়ে গেলেন। তবে মনের ভিতরে একটা শয়তানি ভাব উকি দিল। লাল লামসি ভাবলেন দেখি না কাজটা করে, নিজের ক্ষমতা একটু ঝালাই হয়ে যাবে, তান্ত্রিককে মারা তো আর সহজ কাজ না, সেই তান্ত্রিকও শক্তিশালী, লড়াইটাও জমবে ভালো। লাল লামসি তার অনুগত পিশাচদের ভেতর থেকে সবচেয়ে শক্তিশালী দশটা পিশাচকে ডাকেন, তাদের সাথে আলোচনা করে ওই তান্ত্রিককে বান মারার পরিকল্পনা করেন এবং উনি ওই দিন রাতেই বান মারার কাজ শুরু করেন। জীবনে প্রথমবারের মতো ওনার জানা যত শক্তি আছে তার 90% একজনের উপরই প্রয়োগ করেন। তখনও জানতেন না যে আসলে কি হতে চলেছে, কাজ শেষ করলেন। পরদিন থেকে এই নির্মলা লামসি অর্থাৎ লালু লামসির যে মেয়ে সে কিছুটা অসুস্থতা বোধ করতে থাকে। লালু লামসি তার মেয়েটাকে ভালো করে দেখলেন, দেখলেন যে তার উপর অদৃশ্য কোনো সমস্যা নাই বা কালো জাদু বা প্যারানর্মাল কোনো সমস্যা নাই। ভাবলাম হয়তো বা শারীরিক কোনো সমস্যা হয়েছে, নিজেই ঘরোয়া কিছু টোটকা চিকিৎসা করালেন। কিন্তু দিন যায় মেয়েটা একটু একটু করে অসুস্থ হতে থাকে। ওদিকে একদিন রাত্রে লালু লামসি স্বপ্নে দেখেন যে ছয় পায়ের একটা অবয়ব, ভয়ঙ্কর একটা অবয়ব, সে এই লালু লামসিকে স্বপ্নের মধ্যে বলছে, লালু তুই এই কাজটা কিভাবে করলি, নিজের বিপদ নিজে ডেকে আনলি, যেটা করেছিস এটা শাস্তি তোকে পেতে হবে। এরপরই লালু লামসির ঘুম ভেঙে যায়। উনি ভাবলেন এই ধরনের কাজ করলে তো এসব স্বপ্ন দেখতেই হবে, এগুলো তো স্বাভাবিক। তাছাড়া ওনার তো বয়স হয়েছে, মেয়েটাকে নিয়েও তো চিন্তা আছে, তাই মেয়েটাকে নিয়ে চিন্তাভাবনা করতে করতে হয়তো এরকম স্বপ্ন উনি দেখেছেন। আর ওনার এসব কাজের পরিণতি ওনার মেয়ের দিকে যাওয়ার যদিও বা কথা না, তারপরে যেতেও পারে। নিজের তন্ত্রমন্ত্রের তো জ্ঞান ওনার ছিলই, আর যেই জ্ঞানটা ছিল এটা কিন্তু অনেক উচ্চ লেভেলের জ্ঞান ছিল। এইসব হুমকি ধামকি ওনার হাতের ময়লা ছিল। এদিকে মেয়েটার আসলে দিন দিন বেশি বেশি করে অসুস্থ হয়ে যাচ্ছিল, আর এই অসুস্থতা ওনাকে খুব ভাবাচ্ছিল। সাত দিন পর ওই যে রাতের বেলা যে লোকটা এসেছিল বান মারার একটা কাজ দিতে, সে লোকটা আবার এই লাল লামসির বাড়িতে এসে হাজির হয়। তখন সূর্য ডুবতে বসেছে, শেষে বলল তার কাজ হয়ে গেছে। সে খুশি হয়ে লালু লামসিকে অনেকগুলো অর্থকড়ি ধরিয়ে দিল, এরপর সে চলে যায়। লালু লামসি কিন্তু এই লোকটাকে চিনতে পারেনি। ওই দিন রাত্রে লালু লামসি স্বপ্নে দেখে যে সেই ছয় পায়ের অবয়ব আবার এসেছে, এসে বলছে অনেক পাপ করেছিস লালু, এবারে সব ছাড়, নিজের মেয়েকে বাঁচাতে হলে এই পথ থেকে ফিরে আয়। তখনই ওনার ঘুম ভেঙে যায়। জীবনে উনি বহু কাজ করেছেন, বহু পিশাচকে নিমিশেই হত্যা করেছেন, বহু পিশাচকে বন্দি করে মাটিতে পুঁতে রেখেছেন, আবার অনেক পিশাচকে সমুদ্রে চুবিয়ে মেরেছেন, অনেককে আবার পরিবার সমাজ থেকে আলাদা করেছেন। কিন্তু একটা সময় কেন জানি মেয়ের জন্য আরো বেশি মায়া জমে যায়। উনি চিন্তা করেন এসব কাজের জন্য যদি মেয়ের ক্ষতি হয় তাহলে বাঁচবো কাকে নিয়ে। বেশ কিছুদিন ধরে এসব চিন্তা ওনাকে ভাবাচ্ছে। এভাবে কেটে যায় আরো কয়েক বছর, মেয়েটাও বড় হচ্ছে। এরপর মেয়েটাকে কিন্তু বিয়ে দিয়ে দেন। এরপর নির্মলাকে বিয়ে দেওয়ার পরদিন থেকে উনি সব ধরনের কাজ ছেড়ে দেন। উনি বুঝতে পেরেছিলেন ওনার কাজের জন্য মেয়ের সমস্যা হবে, তাই অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন। এরপর কাটতে থাকে দিন। নির্মলার বিয়ের পরদিন থেকে আর তো উনি আর কাজ করেন নাই। দেখা যাচ্ছে যে এই যে বিষ্ণু সর্পা, যে নির্মলার স্বামী, সে তো নির্মলাকে বিয়ে করেছে, তার মতো করে সংসার করছে। এরপরে এই ফ্যামিলির সাথে যা যা হয়েছে এটা তো বিষ্ণু সর্পা জানে। আর লালু লামসিও কিন্তু বিভিন্ন সময় অনেক ধরনের সমস্যায় পড়েছে। উনি জানতেন যে কোনো সময় প্রাণ যেতে পারে, তবুও উনি তন্ত্র সাধনা ছেড়ে দিয়েছেন। একটাই কারণ, ওনার মেয়ে যেন ভালো থাকেন, এগুলোর কোনো প্রভাব যেন মেয়ের উপর না পড়ে। কিন্তু এই তিলক পিশাচরা ওনার মেয়ে আর নাতনিদেরকে তো বাঁচতে দেয়নি। উনি এই পথ না ছাড়লে হয়তো ওরা এদের ক্ষতি করতে পারত, কিন্তু এতটা ক্ষতি করত না যদি উনি পুরোপুরি এটা না ছাড়তেন। পুরোপুরি ছেড়ে দিয়েছেন বলেই এদেরকে একদম শেষ করে দিয়েছে। যেই শঙ্কায় উনি তন্ত্রমন্ত্র ছেড়ে দিয়েছিলেন সেই শঙ্কাটাই তো বাস্তবে পরিণত হল, তাই ঘটল। এরপর জীবনের বাকি কাজটাও উনি সম্পন্ন করলেন। বাকি কাজটা উনি কি করলেন, কিভাবে করলেন, এই প্রশ্ন জিজ্ঞেস করলেন বিষ্ণু সর্পা লালু লামসিকে। তখন লালু লামসি দীর্ঘশ্বাস ফেলে বললেন, যেটা ঘটেছে সেটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ কাজ। জীবনের লোভে পড়ে তান্ত্রিক হওয়ার আশায় ক্ষমতার দাম্ভিকতায় অনেক পাপ করেছি, অনেক খারাপ কাজ করেছি, কিন্তু এবার নিজের পরিবারের সাথে নৃশংস ঘটনার প্রতিশোধ নৃশংস এবং ভয়াবহ ভাবেই নিয়েছি। তোমাকে সাত দিন পর বাড়ি ছাড়তে বলি। তুমি বাড়ি ছাড়ার পর আমি কয়েকদিন ধরে তন্ত্রমন্ত্রগুলো ঝালাই দিতে থাকি, নিজের জীবনে অর্জন করা সকল তন্ত্রমন্ত্র ভালোভাবে আয়ত্ত করতে থাকি। অনেকদিন বন্ধ রাখার কারণে একটু সময় লেগে যায়, সবকিছু মোটামুটি ভালোভাবে বুঝে নেই। এরপর আমার জীবনে পাওয়া সবচেয়ে দুর্ধর্ষ শক্তিশালী পিশাচদেরকে ডাকি এবং আমার দুই নাতনির সাথে কি ঘটেছে, কেন ঘটেছে, এসবের বিস্তারিত সকল কিছু জানতে তাদের নির্দেশ দেই। এরপর এরা খোঁজ খবর নিতে থাকে। আমি এই সুযোগে শ্মশানের মাটি, বলি দেওয়া শুকরের রক্ত, অবিবাহিত নারীর রক্ত, মৃত মানুষের গায়ের কাপড়ের অংশ আর পাহাড়ি যে ঢল, এই ঢলের পানি সংগ্রহ করি। এর ভিতর আমার পাঠানো পিশাচগুলো আমার নাতনিদের সাথে ঘটা সকল কিছু খুলে বলে। ঋতু সর্পার ঘটনা আমি আগেই জেনেছিলাম। আশু সর্পা আর ঋতু সর্পাকে তিলক পিশাচটাই মেরে ফেলেছে। এরা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করেছে। এরপর আমার মেয়েকে পাগল বানিয়ে শোক দিয়ে মেরেছে। আশু সর্পা পাহাড়ে সবজি তোলার সময় তিলক পিশাচের গায়ে পা লাগার বিষয়টা ছিল নেহাত অজুহাত মাত্র। আমি একজন মহিলা স্বামীকে বাঁচাতে গিয়ে একজন পিশাচকে হত্যা করেছিলাম, সে ছিল তিলক পিশাচের মধ্যে শক্তিশালী একটা পিশাচ। এরপর যখন একজন তান্ত্রিককে বান মেরে তাকে মেরে ফেলি, ওই তান্ত্রিকের সাথে তিলক পিশাচদের ভালো সম্পর্ক ছিল। তিলক পিশাচের সর্দারের ছেলে তান্ত্রিকের কাছে আসত এবং তার বিভিন্ন কাজ করে দিত। তান্ত্রিক মারা যাওয়ার পর সে সবকিছু জানতে পারে। এরপর তিলক পিশাচটা সুযোগের অপেক্ষায় থাকে। এরপর তারা সুযোগ বুঝে আমার দুই নাতনির রক্ত পান করে মেরে ফেলে। কিছু তথ্য আমার জানা থাকলেও অনেক কিছুই ছিল অজানা। এরপর আমি আমার অনুগত শক্তিশালী পিশাচদের সাথে পরামর্শ করি কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। আমার অনুগত পিশাচদের ভিতর রাম নামে একটা শক্তিশালী এবং খুবই বুদ্ধিমান পিশাচ আমাকে একটা বুদ্ধি দেয়। সে আমাকে বলে, আমি যদি কোনোভাবে তিলক পিশাচের সর্দারের ছেলেকে বন্দী করতে পারি তাহলে প্রতিশোধ নেওয়া অনেক সহজ হয়ে যাবে। তখন আপনার নাতনিদের হত্যার সহযোগিতা করা সকল তিলক পিশাচকে ধরতে পারবেন। তখন আমি তাকে বললাম, তিলক পিশাচটা এমনিতেই দুর্ধর্ষ আর শক্তিশালী, সর্দারের ছেলেকে আটকাবো কিভাবে? তখন রাম বলল, আপনাকে তিন দিন যজ্ঞ করে একটা মায়াজাল সৃষ্টি করতে হবে। একটা অবিবাহিত মেয়েকে তাকে বুঝিয়ে শুনিয়ে একটা নির্জন স্থানে রেখে দিতে হবে নির্দিষ্ট সময়ের জন্য। এরপর সে আবার তার বাড়িতে চলে যাবে। তিলক পিশাচের ছেলের অবিবাহিত মেয়ের রক্তের খুব নেশা। সে যদি অবিবাহিত নারীকে নির্জন জায়গায় পেয়ে যায় তাহলে সে আসবেই, আর তখনই তাকে বন্দী করে ফেলতে হবে। বাঘকে যেভাবে হরিণের টোপ দিয়ে বন্দী করতে হয়, ঠিক তেমনি তিলক পিশাচের ছেলেকে, অর্থাৎ তিলক পিশাচের সর্দারের ছেলেকে বন্দী করতে হলে অবিবাহিত নারী হচ্ছে এই টোপ। যজ্ঞের মাধ্যমে ওই অবিবাহিত নারীর উপর দূর থেকে আকর্ষণ বাড়াতে হবে এবং কোন প্রোটোকল ছাড়াই এই তিলক পিশাচের সর্দারের ছেলে এই অবিবাহিত নারীর রক্ত পান করতে আসবেই, আর এটাই হচ্ছে সুযোগ। আমি নিজেকে যজ্ঞের জন্য তৈরি করতে থাকি, এর ভিতরে একটা অবিবাহিত নারী সন্ধান করতে থাকি এবং পেয়েও যাই। আমি বুঝিয়ে শুনিয়ে এই মেয়েটাকে রাজি করাই, কিন্তু তাকে বুঝতে দেনি আসলে কাজটা কি হবে। তাকে শুধু বলেছি যে মারে তুমি নির্দিষ্ট সময়ের জন্য এখানে শুধু বসে থাকবে, আর কোনো কাজ নাই। এরপর আমি বললাম আবার বাড়িতে চলে যাবা, প্রয়োজন আমি তোমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। মেয়েটাও কোনোভাবেই বুঝতে পারেনি যে আসলে ঘটনাটা কি হচ্ছে। পাহাড়ি এলাকার প্রায় জায়গায় তো অনেকটা নির্জন, মানুষের আনাগোনা অনেকটাই কম। আমি এক পূর্ণিমার রাতে যজ্ঞ শুরু করি। রাম আমাকে বিভিন্ন মন্ত্র শিখিয়ে দিয়েছিল, সেগুলো জপতে থাকি। সামনে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দেই, দাউ দাউ করে আগুন জ্বলছিল। মন্ত্র যত দ্রুত পড়ি আগুন ততই দাউ দাউ করে জ্বলতে থাকে। এভাবে করতে করতে একদিন দুই দিন কেটে যায়। এই দুই দিন কিন্তু কিছুই হয়নি। দুই দিনই ওই মেয়েটাকে নিয়ে একটা জায়গায় বসিয়ে রেখেছিলাম, আবার তাকে বাড়িতেও পৌঁছে দিয়ে এসেছিলাম। তৃতীয় দিনের মাথায় তিলক পিশাচের সর্দারের ছেলে সেই দুর্ধর্ষ পিশাচ সেই অবিবাহিত মেয়ের কাছে চলে আসে। তখনই বুঝতে পারি এটা আসলে সেই তিলক পিশাচের সর্দারের ছেলে। সবসময় সব খবর রাম আমাকে দিচ্ছিল, আর আমি সাথে সাথে তিলক পিশাচের সর্দারের ছেলেকে বন্দী করে আমার বাড়ির মাটির নিচে আপাতত পুঁতে রাখি। এরপর তার কাছে জানতে চাই আমার নাতনিদের হত্যায় কারা কারা সহযোগিতা করেছে। সে সব স্বীকার করে। আমি সেই পিশাচগুলোকে আহ্বান করি, তারা তিলক পিশাচের সর্দারের ছেলের জন্য আসতে বাধ্য হয়। সুযোগ পেয়ে আমি সবগুলোকে পুড়িয়ে ফেলি, এরপর মাটি চাপা দিয়ে দেই। তিলক পিশাচের সর্দারের ছেলে বন্দী হওয়ার খবর কোনোভাবে সর্দার যদি জেনে যায় তাহলে তো সে আসবেই একে উদ্ধার করার জন্য। কিন্তু আমি কি করেছিলাম, যজ্ঞের মাধ্যমে এমন এক মায়াজাল সৃষ্টি করি যে সর্দার তার ছেলে কোথায় বন্দী আছে সেটা দেখতেও পাচ্ছে না, জানতেও পারছে না। এটাই আমার জন্য বড় আর একটা সুযোগ হয়ে যায়। সর্দারের ছেলে আমাকে বারবার হুমকি দিতে থাকে, আমার পরিবার খবর পেলে তোকে ছিঁড়ে ফেলে বেড়ে তান্ত্রিক, সময় থাকতে আমাকে ছেড়ে দে। এদিকে আমার চোখের সামনে আমার দুই নাতনি আর আমার একমাত্র মেয়ের মুখটা ভেসে ওঠে। ওদিকে রাম আমাকে জানায় তিলক সর্দার আমার উপর আক্রমণ করতে পারে, তাই পাহাড়ি ঢলের পানি আর অবিবাহিত মেয়ের রক্ত দিয়ে বাড়ির চারপাশে একটা বন্ধনী দেই। ঠিক বাড়ির মাঝখানে একটা শুকর বলি দিয়ে তার মাথায় মন্ত্র পড়ে মাটিতে পুঁতে রাখি, যাতে যত শক্তিশালী পিশাচ আমার বাড়িতে আসুক না কেন ভেতরে প্রবেশ করতে পারবে না। ওদিকে আমি তিলক সর্দারের ছেলেকে বিভিন্নভাবে কষ্ট দিতে থাকি। আমি বুঝতে পারছিলাম একে বেশিদিন বন্দী করে রাখা কঠিন, দ্রুত একে কিছু একটা করতেই হবে। রাত হলেই আমার বাড়িটা বারবার থরথর করে ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। একদিন রাত্রে আমি ঋতুসর্পার গলার দড়ি দিয়ে তিলক পিশাচের ছেলের বোতলের মুখে বেঁধে হাতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, আর এই বাড়িটা হচ্ছে তোমার বাড়ি বিষ্ণু সর্পা, তোমার বাড়ি যেটা ছেড়ে তুমি চলে এসেছিলে। আমি নিজেই একটা ভয় আর আতঙ্ক নিয়ে সামনের দিকে আগাই, আর যেই দড়িটা তুমি তোমার দরজার সাথে বেঁধে রেখেছিলে এই দড়িটা কিন্তু ওখানে ছিল, এর অংশ বিশেষ আমি আগেই নিয়ে এসেছিলাম। আমি তো একটা চাপা আতঙ্কার ভয় নিয়ে রওনা দিয়েছি, আমি কি আমার মেয়েকে দেয়া কথা রাখতে পারব? ভোর রাতের দিকে আমি তোমাদের বাড়িতে পৌঁছাই। এরপর ঋতুসর্পার দেয়া সেই দড়ি, অর্থাৎ ঋতুসর্পার যেই দড়ি দিয়ে গলায় দড়ি দিয়েছিল সেই দড়ি তো ওখানেই ছিল, সেটাও আমি এবার নেই। আর একটা অংশ তো ওই বোতলের মুখে লাগানো ছিল আগেই। এরপর বোতলটা আমি মাটিতে আশ্রাতে থাকি, আর বোতলে আমি একটা একটা করে সুয়ের খোঁচা দিতে থাকি। চারদিকে মনে হচ্ছিল ভয়ঙ্কর তাণ্ডব চলছে, কিন্তু কোনো তাণ্ডব আমার কাজ থামাতে পারছিল না। ঘেমে আমার শরীর দিয়ে টপটপ করে পানি পড়ছিল। আমি প্রতিশোধের নেশায় পাগল হয়ে গিয়েছিলাম। বোতলে 57টা সুচ দিয়ে আমি খোঁচা দিয়েছিলাম। একটা সুচ দিয়ে একবারই খোঁচা দেওয়া যাবে, দ্বিতীয়বার ওই সুচের যে সূচালো অংশ ওটার ওই জিনের উপরে কাজ করবে না। 57টা সুচ ফোটানোর পর একটা সময় তিলক পিশাচের সর্দারের ছেলে নিস্তেজ হয়ে পড়ে। বোতল আষাঢ় দিয়ে মন্ত্র পড়ে যখন বোতলে একটা করে সুচ দিচ্ছিলাম, তখন মনে হচ্ছিল তিলক সর্দারের ছেলে বিভৎসভাবে চিৎকার করছে, গগন বিদারী চিৎকার। চারপাশ ভারী হয়ে উঠছিল তার চিৎকারে, রাত যেন শেষই হচ্ছিল না। 57টা সুচ যখন আমি ওই বোতলের উপর প্রয়োগ করি, সে নিস্তেজ হলে বুঝতে পারি সে আর বেঁচে নেই। এরপর সেই বোতলটাতে ঋতুসর্পার গলায় দেয়া যে দড়িটা, এই দড়িটার সাথে আরো একটা অংশ, যেই অংশটা মূলত ঋতুসর্পার ব্যবহৃত একটা কাপড় ছিল, এবং সেই ব্যবহৃত কাপড় যে কাপড়টা সে গলায় দড়ি দেবার সময় পরা ছিল, সেই কাপড়টা দিয়ে ওই বোতলটা মুড়িয়ে নেই। এরপর বিভিন্ন পশুর তেল বোতলে মাখিয়ে বোতলটা বিষ্ণু সর্পা অর্থাৎ তোমার বাড়িতে পুঁতে ফেলি। তখন পৃথিবীতে আমার চেয়ে বেশি সুখী কেউ ছিল না। যারা আমার নাতনিদের রক্ত চুষে মেরে ফেলেছে, তাকে আমি এই বাড়িতে নৃশংসভাবে মেরে মাটিতে পুঁতে রেখেছি। জীবনে তান্ত্রিক না হলে মনে হয় এই প্রতিশোধটা নিতে পারতাম না। তন্ত্র সাধনা আমার সার্থক হয়েছে। এর কিছু সময় পর ভোরের আলো পড়তে শুরু করে, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। এভাবে কেটে যায় কয়েকদিন। একদিন রাতে হঠাৎ ঘুমের ভেতরে কোন একটা জিনিস আমাকে উপরে উঠিয়ে আছাড় মারতে থাকে। এতে আমার একটা হাত আর একটা পা ভেঙে যায়, শরীরের বিভিন্ন স্থানে কেটে যায়। কালো একটা ছায়া আমাকে বলে মৃত্যুর জন্য তৈরি হ। এরপর আমি বেহুশ হয়ে যাই। যখন আমার হুশ ফেরে আমার উঠতে খুব কষ্ট হচ্ছিল, হাত ভাঙা পা ভাঙা সাথে শরীরের অনেক জায়গায় আঁচড়ের দাগ। নিজেকে সামলে নিলাম। এরপর হাত পায়ের ঘরোয়া চিকিৎসা নিজেই করলাম, কিন্তু হাত আর পা ঠিক হয়নি। এরপর থেকে রাতের বেলায় মাঝে মাঝে ভয়ঙ্কর স্বপ্ন দেখি, ঘরটা কেমন যেন ভারী হয়ে থাকে, রাতের বেলা মনে হয় ভূমিকম্প হচ্ছে, কখন ওরা আমাকে মেরে ফেলে সেই অপেক্ষায় থাকি। এসব নিয়ে আসলে আমি আর ভয় পাই না, আমার যেটা করার সেটা আমি করে ফেলেছি। খুব ভয়ঙ্কর ভাবে আমি প্রতিশোধ নিয়েছি। এখন ওদের কাছে যাবার পালা। তুমি ভালো থেকো, তুমি কিন্তু আর কখনো বিয়ে করবা না, এই কথাটা মাথায় রাখবা সব সময়। আর তোমাকে আমি কিছু মন্ত্র শিখিয়ে দিচ্ছি, এগুলো তুমি সবসময় পড়বা, এটা তোমার নিরাপত্তার জন্য। আর একটা জিনিস মনে রেখো, তুমি এরপর আমার সাথে আর কখনোই দেখা করতে আসবা না, তাহলে কিন্তু বিপদ হবে। তোমার সাথে এই মানব জন্মে এটাই আমার শেষ দেখা, আর কখনো আমার খবর নেবারও চেষ্টা করো না। তবে হ্যাঁ, খবর নেবার চেষ্টা করতে পারো দূর থেকে, কিন্তু আমার সামনে এসে না, এটাই তোমার জন্য আমার শেষ পরামর্শ। এরপর বিষ্ণু সর্পা লালু লামসির কাছ থেকে বিদায় নিয়ে চিরদিনের জন্য চলে আসেন। এরপর লালু লামসির সাথে আর কখনোই তার দেখা হয়নি। লালু লামসি কি বেঁচে আছে নাকি মারা গেছে, এই তথ্য বিষ্ণু সর্পা আর নিতে পারেননি বা নেনও নেই। বিষ্ণু সর্পা কখনোই তার পুরনো বাড়িতে ফেরেননি, উনি আর বিয়েও করেননি। ওই পুরনো বাড়িতে ফেরা তার নিষেধ ছিল, ওই বাড়িটা একদমই পরিত্যক্ত। উনি জীবনে যতদিন বেঁচে ছিলেন একাই ছিলেন। 2014 সালে বিষ্ণু সর্পা মারা যান। এভাবে একটা পরিবারের সমাপ্তি ঘটে। ইলাম জেলায় একসময় মানুষের মুখে মুখে এই ঘটনাটি ছিল। কালের বিবর্তনে মানুষ ভুলে গেছে, কিন্তু বয়স্ক মানুষ যারা তাদের বেশিরভাগই এই ঘটনাটির কথা জানেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা তিলক পিশাচের ঘটনা শুনলাম, দুর্দান্ত একটি ঘটনা। এই ঘটনার দুটি পার্ট রয়েছে। আমরা তো প্রথম পার্ট প্রচার করেছি, আপনারা আশা করছি প্রথম পাঠ শুনেছেন। তারপরও এই ভিডিওর ডিসক্রিপশনে আমরা তিলক পিশাচের প্রথম পাঠটি দিয়ে রাখব। যদিও বা আমি অতি সংক্ষেপে ঘটনার শুরুতে প্রথম পাঠের মূল বিষয়টা বলেছি, তবুও আমি পরামর্শ দিব আপনার সুযোগ পেলে তিলক পিশাচের প্রথম পাঠটি শুনে আসবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি মাশফিক ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের তৃতীয় এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আর এই ঘটনাই থাকছে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাই সাদিকুর রহমান ভাইয়ের পাঠানো। চলুন শুনে আসি সেই ঘটনাটি। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের তৃতীয় এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রেমিটেন্স যোদ্ধা ভাই সাদিকুর রহমান। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুস্তমপুরে। উনি আমাদেরকে বেশ কিছু ঘটনা পাঠিয়েছেন, স্পেশালি আফ্রিকান কালো জাদু সম্পর্কিত যে ঘটনাগুলো, এগুলো কিন্তু উনি সংগ্রহ করে আমাদেরকে পাঠাচ্ছেন। তো এই যে ঘটনাটি, এই ঘটনাটি উনি আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে পেয়েছেন, যিনি নাইজেরিয়ার বেনিন সিটির বাসিন্দা। বেনিন নামে কিন্তু আলাদা একটা দেশ রয়েছে, এটা কিন্তু সেটা না, বেনিন সিটি, যেটা নাইজেরিয়ারই একটি বেশ বড় শহর আর কি। ওই বেনিন সিটির একটি গ্রামে এই ঘটনাটি ঘটে। যখন ঘটনাটি ঘটে তখন সময়কাল 1968 কি 69 সাল। ঘটনাটি উনি ওনার বাবা দাদার কাছে শুনেছেন। তো পুরো ঘটনাটা অবশ্য ওনার বাবা বা দাদার অতটা মনেও নাই, তবে যতটুকু মনে আছে উনি সেভাবেই গুছিয়ে আমাদের সাদিকুর রহমান ভাইকে বলার চেষ্টা করেছেন। আর সাদিকুর রহমান ভাই জানিয়েছেন, এই ঘটনাটি যখন উনি লেখা শুরু করেছেন তখন বেশ অনেকবার আব্দুর রহমান ভাইকে কল করে বিরক্ত করেছেন। তো আব্দুর রহমান ভাই উনি সবার কাছে দোয়া চেয়েছেন। উনি প্রায় 15 দিন হসপিটালে ভর্তি ছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে। তা আলহামদুলিল্লাহ এখন উনি অনেকটাই ভালো আছেন, তবে উনি দেশে ফেরত যাবেন, এখন কাজ করার মতো তার শারীরিক অবস্থা নাই। যে উনি দুবাইতে এরকম হাড় ভাঙা খাটুনি করবেন, এখন শারীরিক অবস্থা যেহেতু এরকম নাই, কারণ যেহেতু হার্টে একটা সমস্যা দেখা দিয়েছে, উনি ওনার এলাকাতেই ফেরত যাবেন বলে জানিয়েছেন। তো নাইজেরিয়ার বেনিন সিটির একটি গ্রাম, সেখানে বাস করত আমাদি নামের এক অত্যন্ত দক্ষ এবং পরিশ্রমী কৃষক। তার আয়ের প্রধান উৎস ছিল কৃষিকাজ। একই গ্রামের আরো কয়েকজন কৃষক ছিলেন, তাদের মধ্যে একজনের নাম ছিল হচ্ছে অরিনো। এদের কৃষিকাজ ভালো হলেও তাদের আয় কম ছিল, কারণ তাদের কাছে পর্যাপ্ত জমি ছিল না। আর গ্রামের জমির মালিকেরা যারা নিজে চাষ করত না, তারা কিন্তু এই আমাদিকে দিয়েই চাষ করাত। অন্যান্য কৃষকরা চাইলেও জমি নিতে পারত না, যেহেতু আমাদি দক্ষ কৃষক আর জমির মালিকদের কাছে আমাদের কিন্তু একটা সুনাম ছিল, তাই আমাদি অধিকাংশ জমিগুলো চাষ করত। এজন্যই মূলত অন্য কৃষকদের কাছে আমাদি শত্রু হয়ে যায়, আমাদিকে তারা হিংসা করতে থাকে। এদিকে আমাদের অবস্থা অন্যান্য কৃষকদের থেকে একটু ভালোই ছিল। তো এই যে অবস্থাটা চলছে, ওই অরিনো নামক যে ওই একই গ্রামের কৃষক, সেটা সহ্য করতে না পেরে গ্রামের আরও কয়েকজন কৃষককে নিয়ে প্রায়ই এই আমাদিকে হুমকি দিত, দেখে নেব এরকম সমস্ত কথাবার্তা আর কি। তো এক রাতে আমাদি গম বাজারে বিক্রি করে বাড়িতে ফিরছিল। তো তার বাড়ি ফেরার পথে উনি দেখতে পেলেন যে আরো কিছু লোকজন মনে হচ্ছে রাস্তার এপাশে ওপাশে আছে। তার কাছে একটা খটকা লাগলো, তার কাছে মনে হলো যে এই আমাদি যেই জমিগুলো নিয়েছেন এই জমিগুলোর মধ্যেও বেশ কিছু লোকজন বসে আছে। তিনি আরেকটু ভালো করে খেয়াল করার চেষ্টা করলেন, সত্যি তাই, ওনার কাছে মনে হলো ওনার জমির মধ্যে কেউ একজন বসে আছে। তিনি ডাক দিয়ে জিজ্ঞেস করলেন যে কে ওখানে, ওখানে কি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি ডাকতে ডাকতে পাশে গেলেন, গিয়ে দেখলেন সেখানে কোনো মানুষ না, বরং তার কিছু সবজি গাছ ছিঁড়ে জমা করে রাখা হয়েছে। এটা দেখে তো ওনার খুবই মন খারাপ হলো, এদিকে রেগেও গেলেন। তার সবজিগুলো এরকম ছিঁড়ে ছিঁড়ে বা মাটি থেকে টেনে তুলে একটা জায়গায় স্তূপ করে রাখা হয়েছে, এটা তো নিঃসন্দেহে কোনো ভালো কাজ না। উনি এটা দেখার পর অনেকটা পাগলের মতো হয়ে গেছেন, কেননা উনি মালিকের কাছ থেকে জমি বর্গা নিয়েছেন, যে ফসল ফলাবেন তার একটা অংশ তো মালিককেও দিতে হবে। কেউ যদি কোনো ফসল নষ্ট করে তাহলে মালিককে দায় নেবেন? মালিক তো জমি তার হাতে ছেড়ে দিয়েছেন, এরপরে তো মালিকের আর কোনো দায় নাই। মালিক সে কিন্তু তার ফসল সেটা বুঝে নেবে এই আমাদের কাছ থেকে। আমাদের কিন্তু একটা বিশাল নাম ডাক ছিল, বেশ সুনাম ছড়িয়ে পড়েছিল একজন দক্ষ কৃষক হিসাবে, তাই তো মানুষ বিশ্বাস করেই তাকে জমি দিয়েছে। এখন তাদের সম্মান তো নষ্ট করার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে, এটা তো হতে দেওয়া যায় না। তো আমাদের পাগলের মতো চারপাশে দৌড়াতে শুরু করলেন আর দেখতে লাগলেন কেউ আছে কিনা। কিন্তু তিনি যখন জমির চারপাশে ঘুরে আসলেন, দেখলেন সেই জায়গায় ওই ছেঁড়া গাছ, অর্থাৎ যেই সবজিগুলো তুলে রাখা হয়েছিল সেগুলোও এখন নাই, কিছুই নাই। অবাক কাণ্ড, মাত্রই তো এগুলো এখানে ছিল। উনি অবাক হয়ে বসে পড়লেন। তখন কেউ একজন তার নাম ধরে ডাকে। তিনি পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না, ভয় পেয়ে গেলেন, ভয়ে দৌড়ে বাড়িতে চলে আসেন। উনি যখন ওনার বাড়ির পাশের যে বাগানটা রয়েছে এই বাগানে ঢুকেছেন, তখনই ওনার কাছে মনে হয় যে চারপাশটা কেমন নিস্তব্ধ। বাতাসের শনশন শনশন শব্দে মনে হচ্ছে কেউ একজন কথা বলার চেষ্টা করছে ফিসফিস করে। উনি কিন্তু তখন বাড়িতে ফিরছিলেন দৌড়ে দৌড়েই। হঠাৎ করেই নাকি অদ্ভুত কণ্ঠে কেউ একজন কথা বলে উঠল। আমাদের ওই কণ্ঠটা অনুসরণ করে খেয়াল করলো কণ্ঠটা মনে হচ্ছে একটা গাছ, মানে ওখানে তো অনেকগুলো গাছ ছিল, গাছের পাশ থেকে আসছে। আমাদের খেয়াল করলো যে বিশাল দেহি একটা অবয়ব, যার মাথার জায়গাটাই ছিল বেশ বড় একটা গর্ত। আমরা সাধারণত দেখি বা শুনি বিভিন্ন গল্পের মধ্যে যে গলা নাই বা মাথা নাই, সেখান থেকে টপটপ করে রক্ত পড়ছে, কিন্তু এখানে বিষয়টা সেটা না। বিষয়টা হলো তার যেখানে মাথা বা গলার অংশটা থাকার কথা মনে হচ্ছে সেখানে একটা বিশাল গর্ত। আর তার মাথা যে ছিল না তা কিন্তু না, মাথাটা ছিল, তার মাথাটা ছিল পেটের পাশে, এক হাত দিয়ে ধরে রেখেছে ওই অবয়বটা, মানে নিজের মাথা ধরে রেখেছে হাতে। এটা দেখে আমাদের চিৎকার করেই মূলত বাড়িতে ঢুকে পড়ে, চিৎকার চেঁচামেচি করতে থাকে। তার স্ত্রী বাচ্চা তারা বাইরে আসে, তখন সে অজ্ঞান হয়ে যায়। এরপর তো তাকে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়। তার যখন জ্ঞান ফেরে তখন সবকিছু খুলে বলেন, ওই যে জমির মধ্যে কি হয়েছে, তারপরে বাগানে কি হয়েছে। বেশিক্ষণ উনি অজ্ঞান ছিলেন না, 15-20 মিনিট অজ্ঞান ছিলেন আর কি। তখন তার স্ত্রী বলেন যে তুমি তো রাতের বেলা বাগানের ভিতর দিয়ে আসছো, এই জন্য হয়তো বা কোনো জিন বিরক্ত হয়ে ভয় দেখিয়েছে, কারণ আফ্রিকাতে কিন্তু এই ধরনের ঘটনা অস্বাভাবিক কোনো কিছু না। তো যাই হোক, ওনার স্ত্রী খাবার দাবার রেডি করে রেখেছিলেন, সবাই মিলে আবার খাবার খান, তারপর সবাই মিলে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালবেলা আমাদের স্ত্রী ঘুম থেকে উঠে আমাদিকে ডাকতে থাকে। তখন আমাদি বলেন যে আর যাব না, খুব ক্লান্ত লাগছে, গতকাল রাতে যা দেখছি আর যা হয়েছে শরীরটা ভাল লাগছে না, কেমন যেন অস্বাভাবিক লাগছে শরীরটা, যদিও বা তার শরীরে জ্বর ছিল না। আমাদের বউ বা স্ত্রী খুবই অবাক হলেন, কারণ তার এই দাম্পত্য জীবনে কখনো আমাদের এই কথা বলেনি যে জমিতে যাব না। শুধু তাই না, উনি অসুস্থ হলেও তার স্ত্রীকে নিয়ে হলেও জমিতে ঘুরে আসতেন, তার স্ত্রীকে বলে দিতেন কি কি কাজ করতে হবে। এখন সে এই কথা বলছে, বিষয়টা অন্যরকম লাগছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো আমাদি দেখতে পেলেন তার শরীর খুবই ক্লান্ত। একটা পর্যায়ে অভ্যাসগত কারণে উনি বাইরে যাবার জন্য উঠলেন, তবে আর যেতে পারলেন না। তো এভাবে কয়েকদিন চলল, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আস্তে আস্তে। তিনি খুবই ক্লান্ত অনুভব করতে শুরু করেন, তার শরীর শুকিয়ে যায়। তিনি তাদের গ্রামের এক আয়ুর্বেদিক চিকিৎসক থেকে ওষুধ সেবন করেন, কিন্তু কোনো পরিবর্তন হয় না। এভাবেই দিন যাচ্ছিল। হঠাৎ একদিন আমাদের তার ছোট বাচ্চাদের নিয়ে ঘরের বাইরে বসে আছে, হঠাৎ তার ছোট ছেলে বলে, বাবা আমাদের সবার ছায়া আছে কিন্তু তোমার ছায়া নেই কেন? উনি হাসতে হাসতে বলেন, কি বলিস এইসব, ছায়া থাকবে না কেন, ছায়া তো সবারই থাকে। এই বলে উনি মাটির দিকে তাকিয়ে দেখেন, সত্যিই তো তার ছায়া নেই। তিনি উঠে দাঁড়ালেন, এদিক ওদিক হাঁটলেন, দিক পরিবর্তন করলেন, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তার কোনো ছায়াই নেই। উনি চিৎকার করে তার স্ত্রীকে ডাকলেন এবং দেখালেন যে তার ছায়া দেখা যাচ্ছে না। তার স্ত্রী অবাক হলেন আর বললেন, এটা তো সাধারণ কিছু নয়, চলো এখনই তান্ত্রিকের কাছে যাব। আমাদের এই গ্রামের এক ওঝার কাছে গেলে তিনি ঝাড়ফুঁক করে তার বললেন, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আসলে ওই ওঝা বুঝতেই পারেনি যে কি ভয়ঙ্কর বিপদে আমাদি পড়েছে। সেই রাতে আমাদি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। তিনি দেখলেন সেই অবয়বটা যাকে উনি সেই জঙ্গলের ওখানে দেখেছিলেন। ওই অবয়বটা এসেছে, তার নাম ধরে ডাকছে আর বলছে, কিরে আমাদি, তুই কি তোর ছায়াটা দেখতে পাচ্ছিস? দেখ দেখ, ওটা আর তোর সাথে নেই। আমাদি নিচের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল। চাঁদের আলোয় তার পায়ের নিচে কোনো ছায়া নেই। অবয়বটি তখন হি হি করে হাসতে লাগল, এমন হাসি দিচ্ছিল মনে হচ্ছে এই হাসিগুলো আমাদের মাথার ভেতরে হাতুড়ি দিয়ে আঘাত করার মতো আঘাত করছে। আমাদি ঘুমের ভেতরে চিৎকার করে ওঠে। তার এই চিৎকার শুনে পাশে ঘুমিয়ে থাকা তার স্ত্রীও ঘুম থেকে উঠে বসে। এরপর ঘরের পাশে থাকা একটা কুপি বাতি, যেটা অল্প করে জ্বালানো ছিল, সেটা বাড়িয়ে দিল আর কি। তবে বাড়িয়ে দেবার পর সে যেটা দেখলো, এটা দেখে সে মারাত্মক ভয় পেয়ে যায়। সে খেয়াল করলো আমাদের কানের ভেতর দিয়ে একটা ধোঁয়া ঢুকে যাচ্ছে, আর তখনই আমাদের হাত পা অদ্ভুত ভাবে বেঁকে যেতে লাগলো। আর আলোতে মনে হচ্ছিল যে তার গায়ের চামড়া মুহূর্তের মধ্যে কালচে বেগুনি বর্ণ ধারণ করল। আমাদের কানের ভিতর দিয়ে একটা কালো ধোঁয়া ঢুকে যাচ্ছে, তারপর শরীরটা এমন ভাবে বেঁকে যাচ্ছে, তার শরীরের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা দেখলে তো যে কেউ ভয় পাবে। আমাদের বউ চিৎকার করতে শুরু করলে আমাদের চূড়ান্ত ভাবে ঘুম থেকে জেগে ওঠেন। উনি চিৎকার করছিলেন আমাদের ঘুমের ভিতরে, কিন্তু তখনও কিন্তু আমাদের ঘুম থেকে জেগে ওঠেন নাই। আমাদের দেখল যে সে একদম ঘেমে একাকার হয়ে গেছে। আমাদের জিজ্ঞেস করলো, ওগো কি হয়েছে, এরকম চিৎকার করছো কেন? তখন তার স্ত্রী বললেন যে এই অবস্থা, আমি তো এরকম দেখলাম। তখন আমাদের আবার বলছে, আমিও তো স্বপ্নের মধ্যে এরকম জিনিস দেখলাম যে একটা অবয়ব আমার ভিতর দিকে ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে কানের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে, আর আমার যে ছায়াটা মনে হচ্ছে একটা বড় শেকল দিয়ে একটা পাশে বেঁধে রাখা হয়েছে। এদিকে তার স্ত্রী বলেন, আমি তো দেখলাম এরকম ধোঁয়া তোমার কান দিয়ে ঢুকে যাচ্ছে। একই জিনিস আমাদের কিন্তু স্বপ্নের মধ্যেও দেখেছে, সেটা বললেন। ওনারা বুঝতে পারলেন বিশাল বড় একটা বিপদে ওনারা পড়ে গেছেন। সকালবেলা আমাদের স্ত্রী তার পরিবারের অন্য সদস্যদেরকে সাথে নিয়ে যোগাযোগ করলেন বিভিন্ন জায়গাতে, কোথায় কোন তান্ত্রিক আছে। আসলে আফ্রিকাতে তো অনেক ধরনের তান্ত্রিকই রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তান্ত্রিক রয়েছে। তো বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিচ্ছেন, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, প্রত্যেক এলাকাতেই একাধিক তান্ত্রিক রয়েছে। কিন্তু প্রত্যেকেই এই সমস্যার কথা শোনার পরপরই বলছে এইটা তাদের দ্বারা হবে না, মানে এই ধরনের কঠিন জাদু এটা পূর্বে তারা শুনেছেন কিন্তু কখনো এটার চর্চাও করেন নাই, এটা সমাধানও জানেন না। ওই দিন তো ওভাবেই কেটে গেল। রাতের বেলাও আমাদের স্বাভাবিকভাবেই ঘুমিয়েছে, কোনো সমস্যা করে নাই। কিন্তু সকালবেলা আমাদের স্ত্রী দেখল যে আমাদের ঘরে নেই, কোথায় গেল, তার জমিতে গিয়েছে কিনা, কিন্তু না। তিন চারজন লোক, ওই একই গ্রামের লোক, তারা আমাদের বাড়িতে আসে। এসে তার স্ত্রীকে জানায় যে তারা সকালবেলা তাদের খেতে যাচ্ছিল, তো তাদের যে কবরস্থান রয়েছে ওই কবরস্থানের ভেতরে দেখা গেল আমাদের একটা পুরনো কবরস্থানের উপরে বসে আছে আর নিজের হাতে নিজের শরীরটা ক্ষতবিক্ষত করছে। মূলত এটা দেখেই তারা আমাদের বাড়িতে এসেছে। তো আমাদের স্ত্রী তো দৌড়ে চলে যান সেই জায়গাতে, কবরস্থানটা তাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। তো আমাদের স্ত্রী যখন ওখানে যান, গিয়ে দেখেন একটা ভয়ঙ্কর অবস্থা। আমাদের চোখ দুটো ছিল একদম লাল টকটকে, আর সে এমন এক অদ্ভুত ভাষায় এবং ভারী কণ্ঠে কথা বলছিল যেটা আফ্রিকান কোনো ভাষা বলে মনে হচ্ছিল না তার কাছে। আর এমন কণ্ঠে কথা বলছিল যা শুনলে মানুষের রক্ত হিম হয়ে যেতে পারে। তো যাই হোক, গ্রামের বেশ কিছু লোকজন আমাদিকে ধরে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করে। আর এর মধ্যে একজন লোক বলেন যে আমি তো একজনের সন্ধান জানি যে কাছাকাছি একটা পাহাড়ের উপরে থাকে এক প্রাচীন তান্ত্রিক, বেশ বয়স্ক একজন তান্ত্রিক। তো এই তান্ত্রিক অনেক ধরনের জাদু কাটাতে পারে। এই তান্ত্রিক সাধারণ কোনো তান্ত্রিক না, এই তান্ত্রিক একজন সামান বা পুরোহিত টাইপের। তার হাতে একটি লাঠি থাকে সবসময়, আর তার গলায় সবসময় নীল রঙের এক অদ্ভুত পাথর থাকে। এই পাথরটা এই কারণে অদ্ভুত, যখনই ওই তান্ত্রিকের কাছে কোনো জিন চলে আসে তখনই নাকি ওই পাথরটা উজ্জ্বল হয়ে ওঠে, হালকা আলো ওটা থেকে বিচ্ছুরিত হয়। বলা হয় যে কোনো এক জিন সর্দার তার কাজে খুশি হয়ে নাকি এই উপহারটা দিয়েছিল। তান্ত্রিক যখন শোনে এই অবস্থা, শোনার পর সে এই বাড়িতে আসে। বাড়িতে আসার পর সে চারদিকে ইশারা করতে লাগলেন, আর কিছু মাটি হাতে নিয়ে চারদিকে ছিটানো শুরু করলেন। কিছুক্ষণের জন্য মনে হচ্ছে আমাদি একদম ফ্রিজ হয়ে গেছে, জমে গেছে। আর তখন তান্ত্রিক তাকে দেখে আর সবকিছু শুনে বেশ অবাকই হলেন। তিনি তখন বললেন যে আমার মনে হচ্ছে এই কাজটি আমার জন্য এতটা সহজ হবে না যতটা আমি ভেবেছিলাম। আপাতত আপনারা আমাদিকে ঘরে বন্দী করে রাখেন, আর আমি বিস্তারিত তথ্য জানার চেষ্টা করি, তাছাড়া এই কাজে হাত দিয়ে কোনো লাভ হবে না, কারণ আমাদের শরীরের সাথে তার ছায়া নেই। এটি জাদুর প্রভাব, আর এটি সাধারণ কোনো জাদু নয়, আর এটা সাধারণ কোনো জাদুকরের কাজও নয়। তিনি ঘরের ভেতর একটা দাগ দিয়ে এর ভেতরে আমাদিকে বসিয়ে ঘরে তালা লাগিয়ে সেখানে মন্ত্র পড়ে এক লাল কালো কাপড় দিয়ে বেঁধে রেখে যান, আর বলেন আমি তার শরীরে থাকা জিনের তথ্য বা জিনকে আটক করিনি, শুধু কিছু সময়ের জন্য জিনকে আমাদের শরীর থেকে বাইরে আসার পথ বন্ধ করেছি। আর এটি করা সহজ হয়েছে কারণ তখন আমাদের ভিতরে থাকা ওই জিনটি ঘুমিয়েছিল, জেগেছিল না। তান্ত্রিক আরো বলেন যে আমাদের ডাকলেও যেন কেউ সাড়া না দেয়, সাড়া দিলেই কিন্তু বিপদ হবে, আর বাড়ির বাচ্চাদের অন্য জায়গায় সরিয়ে রাখতে হবে। তান্ত্রিক আরো বলেন আমি আজ রাতের মধ্যেই ফিরে আসব। এই বলে তিনি চলে যান। আমাদের স্ত্রী তার বাচ্চাদের পাশের এক বাড়িতে দিয়ে আসেন, এসে দেখেন ঘরের ভেতর থেকে তার স্বামী করুণ সুরে ডাকছে, আবার কখনো ভয়ঙ্কর সুরে ডাকছে, এদিকে কখনো আবার দরজা ধাক্কাও দিচ্ছে। আমাদের স্ত্রী এই ডাকে কখনোই সাড়া দেননি। আমাদের এরকম অদ্ভুত সুরে ডাকাডাকি, এটা কিন্তু তার স্ত্রী বুঝতে পেরেছিলেন যে এটা স্বাভাবিক কিছু না। যদি শুধু একবার এই ডাকের উত্তর উনি দেন তাহলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে, যেহেতু তান্ত্রিক নিষেধ করে গিয়েছিলেন। তো তান্ত্রিক সন্ধ্যার পর ফেরত আসেন। তিনি বলেন আমাদের উপর কালো জাদু করা হয়েছে, এটি করেছে অরিনো। শুধু অরিনো করেনি, এর সাথে আরো কয়েকজন কৃষক জড়িত আছে যারা আমাদিকে হিংসা করে। আর এই জাদুটি করানো হয়েছে এমন একজন ব্যক্তির মাধ্যমে যার নাম হচ্ছে বালা। সেও একজন খুব বড় ধরনের তান্ত্রিক, সে কালো জাদুতে খুবই পারদর্শী। এই বালা সে ভুডু জাদুর এক বিশেষ শাখা, অ্যাবিসে জুকু জাদুর সাধক। তান্ত্রিক আরো বলেন যে সে তার জাদুবিদ্যা প্রয়োগ করে ছায়াবন্দি জাদু করেছে, অর্থাৎ এই যে বালা জাদুকর সে এই ছায়াবন্দি জাদু করেছে আফ্রিকাতে, বিশেষ করে ওই অঞ্চলে। এই ছায়াবন্দি জাদুকে নাকি ওগু ওসিন বলে বলা হয় বা অভিহিত করা হয়। আর এই জাদু করতে সে মারিদ শ্রেণীর এক অত্যন্ত শক্তিশালী এবং অবাধ্য গোত্রের জিনের সাহায্য নিয়েছে। তো আব্দুর রহমান ভাই যিনি ঘটনাটি বলেছেন, উনি বলেছেন যে মারিদ শ্রেণীর জিনের অনেক গোত্র রয়েছে, যাদের মধ্যে জিনি আল কাহিন, যা নাইজেরিয়ান ভাষায় ইরম কুন নামের গোত্রের জিন দিয়ে নাকি এই ধরনের কালো জাদু করা হয়। এটা ওখানকার লোকদের বিশ্বাস আর কি। তো এদের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা মানুষের স্মৃতি বা ছায়াবন্দী করতে পারদর্শী। দেখা যাচ্ছে যে মানুষের মধ্যেও কিন্তু বিশেষ বিশেষ গোত্র রয়েছে। দেখা যাচ্ছে এমন কিছু মানুষ রয়েছে তারা স্বর্ণকার, তারা স্বর্ণের ব্যবসা করে, অনেক ভালো ভালো স্বর্ণের যে গহনা এটা প্রস্তুত করতে পারে। আবার মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যে তারা নির্মাণ কাজ করতে খুব পারদর্শী, দারুণ দারুণ ডিজাইনের সমস্ত বাড়ি তৈরি করতে পারেন। এরকম কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আমাদের মধ্যে রয়েছে যারা এক এক ধরনের কাজে পারদর্শী। আবার দেখা যাচ্ছে যে আমরা যদি নির্মাণ শ্রমিকদের কথাই বলি, সাধারণ নির্মাণ কাজ এক ধরনের হয়, আবার দেখা যাচ্ছে যে এই শ্রমিকদের মধ্যেই এক শ্রেণীর লোকজন আছে যারা তাদের দক্ষতাটাকে এমন লেভেলে নিয়ে গেছেন তাদের হাতের কাজ দেখলেই মনে হচ্ছে যে অনন্য এক ধরনের কাজ, তাদের পারিশ্রমিকও বেশি। তো পারিশ্রমিক তো বেশি এদের, ঠিক তেমনি কিন্তু জিনেদের মধ্যেও এরকম বেশ কিছু গোত্র রয়েছে, তারা এক এক কাজে বিশেষ করে পারদর্শী। তো এই যে আব্দুর রহমান ভাই উনি বলেছিলেন এই যে জিনি আল কাহিন যে গোত্র, তো এদের মধ্যে যে ইরমকুন নামের যে গোত্রটা রয়েছে, তো এরা হচ্ছে মানুষের স্মৃতি এবং ছায়াবন্দী করতে পারে। মানুষের স্মৃতিটা এমনভাবে বন্দী করে যে কারো উপর দেখা যাচ্ছে যে এমনভাবে জাদু করা হয়েছে, ২০ বছর পর যদি এই জাদুটা কাটানো হয় ওই ২০ বছর আগে তার যে স্মৃতিটা ছিল সে ওইটাই চিন্তা করতে থাকে। এর ভিতরে যে ২০ বছর পার হয়ে গেছে সে কিছুই বলতে পারে না, সে কিন্তু এর মধ্যে খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়েছে, অনেক কিছুই করেছে কিন্তু তার কিছুই মনে নেই। আর একটা হচ্ছে মানুষের ছায়াবন্দী করে ফেলা, যদি জাদু করে তার শরীর থেকে ছায়াটাকে আলাদা করে ফেলা যায় তখন নাকি ওই ছায়া বন্দী করার পর ওই মানুষকেও অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলা যায়। যখন ওই ছায়াকে বন্দী করা হবে এর প্রভাব ওই মানুষের উপরও পড়বে। মূলত এই গোত্র মানুষের স্মৃতি এবং ছায়াবন্দী করতেই পারদর্শী। এই গোত্রের জিনেরা মানুষের ছায়াকে বন্দী করতে পারে, ছায়াবন্দী হলে মানুষটি ধীরে ধীরে জীবন্ত লাশে পরিণত হয়। এই গোত্রের জিনেরা নাকি আগুনের ধোয়ার মতো, এক এক সময় এক এক আকৃতি নিতে পারে। অধিকাংশ সময় আগুনের ধোয়ার যেই একটা শেপ আমরা দেখতে পারি ওই রকম শেপে চলাচল করে। সাধারণ কোন ঝাড়ফুঁক বা তাবিজ দিয়ে এদেরকে তাড়ানো অসম্ভব। এই গোত্রের জিনেরা কালো জাদুর মাধ্যমে মানুষের রক্ত এবং মাংসের স্বাদ পেতে পছন্দ করে। আর আমাদি সে কিন্তু এখন এদের শিকার হয়ে গেছে। আস্তে আস্তে আমাদিকে পুরোপুরি খেয়ে এরা শেষ করে ফেলবে। ওই তান্ত্রিক আরো বলেন এই সমস্যার সমাধান করতে হলে আমাকে সেই জিনের নাম জানতে হবে। তার গোত্রের নাম জানতে পেরেছি, আমার জিনগুলো তার নাম জানার চেষ্টা করছে, তবে এই জাদু কাটাতে হলে আরো কিছু জিনিস লাগবে, একটি নবজাতক ছাগলের বাচ্চা এবং দুইটি নবজাতক শূকর ছানা। তো জিনের আসল নাম এটা বলা নিষেধ। আরো একটা জিনিস লাগবে, তা হচ্ছে পবিত্র আগুনে গলানো লোহার আংটি। তান্ত্রিক আরো বলেন যে আপনার ছাগলের বাচ্চা এবং শূকর ছানা দুটো ব্যবস্থা করেন আর বাকিগুলো আমি দেখছি। কিছুক্ষণ পরে হঠাৎ তান্ত্রিক চোখ বন্ধ করে এমন ভাবে একপাশে কান খাড়া করলেন যেন কেউ তার কানে কানে কিছু বলছে। এবার তিনি চোখ খুলে বললেন যে আমার জিনেরা এসেছে কিন্তু তারা আহত অবস্থায় ফিরেছে। আমি বিষয়টি যতটা সহজ মনে করেছিলাম এর সমাধান তার চেয়েও বেশি কঠিন। জাদুকর তার জাদুর মাধ্যমে আমাদের এই ছায়াটা একটা প্রাচীন বা ওয়াব গাছের নিচে একটা শক্তিশালী জিনকে পাহারায় রেখে একটা হাড়িতে বন্দী করে রাখা হয়েছে আর কি, বা রেখেছে। আর এই যে শক্তিশালী জিন এটা কিন্তু ওই কাহিন গোত্রের একটি শক্তিশালী জিন। সে এই আমাদের ছায়া যে হাড়ির মধ্যে রাখা হয়েছে সে এটা পাহারা দিচ্ছে, আবার একই সাথে আমাদের শরীরও নিয়ন্ত্রণ করছে। আমার দুইজন সংবাদ সংগ্রহকারী জিন যারা খুবই শক্তিশালী তারা এই তথ্য নিতে গিয়ে আহত হয়েছে, তবে ভাগ্য ভালো যে তারা এই জিনের নাম জেনে আসতে সক্ষম হয়েছে। এই জিনের এক ছদ্মনাম হচ্ছে আজিজা। তবে তার আরেকটি নাম আছে যা উচ্চারণ করা যাবে না। আর এই জিনটা তার গোত্রের সর্দারের ছোট ভাইয়ের ছেলে। একথা বলার পর তান্ত্রিক তার কাজ শুরু করলেন। মাটিতে এই যে ছাগলের বাচ্চা, তারপর শুকর ছানা দুটো, এগুলো বলি দিয়ে, রক্ত দিয়ে একটা বৃত্ত আঁকলেন। এবং তিনি যে কাজটি করলেন সেটা হচ্ছে, আমাদের যে ঘরের মধ্যে ছিল, এই ঘরের দরজাটা তো খোলা নিষেধ ছিল, উনি তখন নিজেই ওই দরজা খুলে দিতেই আমাদের নিজ ইচ্ছায় এসে তান্ত্রিকের সামনে বসে আর বলে ওঠে, কিরে তান্ত্রিক, তুই এই তুচ্ছ দেহটাকে বাঁচাতে চাইছিস? দেখ তবে আমি এর ভেতরটা কিভাবে কুড়ে কুড়ে খাই, একে শেষ করে তোকেও আমি শেষ করব। তান্ত্রিক সহ সবাই দেখল আমাদের হাড়গুলো মনে হচ্ছে একটার উপর একটা উঠে আসছে, মানে হাড়গুলো নড়াচড়া করছে শরীরের ভিতরে। আমাদের মুখ দিয়ে নিজের অজান্তাই বের হতে লাগলো এক পৈশাচিক হাসি। হঠাৎ দেখা গেল আমাদের পেটের চামড়ার নিচ দিয়ে কি যেন একটা জানোয়ারের মতো দৌড়াদৌড়ি করছে, পশুর নখের মতো ধারালো কিছু একটা ভেতর থেকে চামড়া চিরে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমাদের চোখ দুটো উল্টে গিয়ে শুধু সাদা অংশ বেরিয়ে এলো। তার স্ত্রী এসব দেখে চিৎকার করে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেলেন। কয়েকজন আত্মীয় পাশ থেকে বললেন যে, তান্ত্রিক সাহেব, আপনি এগুলো বন্ধ করেন, না হলে তো আমাদের এখনই মারা যাবে। তান্ত্রিক সব দেখে শুনে বললেন, এইসব ওই শয়তানের মায়াজাল, সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছে। তখন তিনি জিনকে উদ্দেশ্য করে বললেন, কিরে তোর খেলা কি শেষ? সাথে সাথে চারদিকে নীরব হয়ে গেল। তখন তান্ত্রিক বললেন, তুই কি মনে করেছিস, তুই একাই শক্তিশালী? তুই আমাদের শরীরকে দিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিস যাতে আমি আঘাত করতে ভয় পাই, কিন্তু ভুলে যাস না আমি ইরমকুনের গোত্রের জিন দিয়েই তোকে চিনেছি। তখন ওই জিনটা বলে ওঠে, আরে বেটা তান্ত্রিক, চিনলেই কি আর মুক্তি মেলে? তান্ত্রিক রে, তুই কি জানিস না তোর নিজের পূর্বপুরুষটা কিভাবে মারা গিয়েছিল? তাদের কলিজা এই আমি চিবিয়ে খেয়েছিলাম, আজ আমাদের কলিজা চিরে আমি তোর মুখে ছুঁড়ে মারব। তান্ত্রিক বললেন, আমার সাথে ছলনা করে লাভ নেই রে। তখন ওই জিনটা বলে ওঠে, তোর ওই যে নীল পাথর আর তোর লাঠি কোন এক জিন সর্দার দিয়েছিল, এগুলো আজ কোনোই কাজে আসবে না রে, এগুলো আমি আমাদের রক্তে ভেজাবো, ওর ছায়া আমি দেব না। এই কথা শোনার পর তান্ত্রিক তার সব মন্ত্রের শক্তি সঞ্চয় করে তার নীল পাথর আর তার লাঠি এই দুটো একসাথে রেখে, অর্থাৎ লাঠির সাথে পাথরটা বেঁধে মাটিতে আঘাত করা শুরু করলেন। সাথে সাথে দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য, আমাদের শরীরের ভিতরে ধোয়া হয়ে একবার ঢুকেছিল সেই দুর্ধর্ষ জিনটা, এবার দেখা গেল তার কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে এক ধরনের কালো ধোয়া বের হতে শুরু করেছে। তখন ওই জিনটা নাকি অসহ্য যন্ত্রণা চিৎকার করছিল। এদিকে সুযোগ বুঝে তান্ত্রিক তার জিনের মাধ্যমে আমাদের ছায়াকে মুক্ত করতে সক্ষম হলেন, কেননা ওই জিনটা যখন চিৎকার করছিল তখন সে দুর্বল হয়ে পড়েছিল। ওইদিকে ওই জিনটা যেই জায়গাটাতে আমাদের ছায়াকে বন্দী করে রাখা হয়েছিল একটা হাড়ির মধ্যে, ওখানে ছিল, যখনই ওই জিনটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে তখনই ওই হাড়ি থেকে আমাদের ছায়াকে তারা মুক্ত করে ফেলেছে। এরপর ওই জিনটা নাকি বেরিয়ে যায় পুরোপুরি। তখন ওই জিনটা বলে ওঠে, আমি যাচ্ছি তান্ত্রিক, কিন্তু মনে রাখিস আমি আমার কাজ করবই। সাথে সাথে এরপরই আমাদের মাটিতে লুটিয়ে পড়ে। জিনটা নাকি এত দ্রুত চলে গিয়েছিল যে তান্ত্রিক কোনো কিছুই করার সুযোগই পায়নি। তান্ত্রিক চেয়েছিলেন যে আগে একটা কাজ করতে, তা হচ্ছে আগে আমাদের ছায়া উদ্ধার করবেন, তারপর জিনটাকে ধরবেন, কিন্তু উনি এই সুযোগই পেলেন না। এই জিনটা এতটাই দুর্ধর্ষ এবং ক্ষিপ্র গতিসম্পন্ন যে মুহূর্তে এখান থেকে চলে গেছে। তখন তান্ত্রিক বললেন, সবাই আপাতত বিশ্রাম নাও, কাজ কিন্তু এখনো শেষ হয়নি। আর আমাদের পরিবারকে তান্ত্রিক বললেন যে, আমি আমার মতো কাজ শেষ করে আপনাদেরকে বলবো। ভোর হওয়ার সাথে সাথে আমাদের তার জ্ঞান ফিরে পেল, তার শরীর দুর্বল হলেও তার চোখের সেই লাল ভাবটা কেটে গেছে। এবার দেখা গেল তার শরীরে ছায়া চলে এসেছে, যেটা আমাদের সবার শরীরের একটা ছায়া মাটিতে পড়ে। তবে তান্ত্রিক সতর্ক করে দিয়ে বলে গিয়েছিলেন যে কালো জাদু একবার কাটানো গেলেও তার দাগ থেকে যায়। আর এই জিন খুব একগুঁয়ে স্বভাবের, এ কিন্তু বিভিন্ন চেষ্টা করেই যাবে, সুতরাং খুব সাবধান। তান্ত্রিক আরো বলে যান উনি এক সপ্তাহ পরে আবার আসবেন। উনি এক সপ্তাহ পর ফিরে আসেন আর বলেন দীর্ঘ পাঁচ দিন প্রচেষ্টার পর ওই জিনটাকে উনি ধরতে পেরেছেন। শুধু তাই না, ওই জিনটা ওনার অনুগত দুটা জিনকে আহত করেছিল, তারাও কিন্তু অত্যন্ত শক্তিশালী ছিল। যখনই ওই জিনটাকে ধরতে পেরেছে, সাথে সাথে ওই দুটো জিন যারা আহত হয়েছিল পূর্বে, এরাও ওই শয়তান জিনটাকে হত্যা করে। তাই আমাদের এখন আর কোনো ভয় নেই। আমাদের কিন্তু এরপরে কাউকে কিছু বলেনি, ওই যে যারা তার উপর কালো জাদু করেছিল তাদেরকে কিছুই বলেনি। তবে আমাদের যে কাজটি করেছিল তা হচ্ছে সতর্ক হয়ে গিয়েছিল। আরো একটা কাজ করেছিল, সে খুব বেশি জমি চাষ করত না, আগে তো অনেক জমি চাষ করত, সে তার চলার জন্য কিছু জমি নিত, এরপরে বাকিটা ছেড়ে দিত। তখন দেখা যেত অন্যান্য কৃষকরা এই কাজগুলো করত। আমাদের এই কাজটি পরবর্তীতে করেছিল আর কি। আর দেখা গিয়েছিল যে ওই আমাদের বিভিন্ন মানুষের কাছে ক্ষমা চেয়েছিল, যদিও বা তাদের সাথে সে আমাদেরও কোনো অন্যায় করেনি। তবে একটা বিষয়, আমাদের সাথে যারা এই কাজটি করেছিল তারা কিন্তু আমাদের কাছে কখনোই ক্ষমা চায়নি, আমাদেরও তাদের সাথে আর কোনো কথা বলেনি। তবে তারা যখন দেখেছে যে আমাদের এখন নতুন করে আর কোনো জমি ওভাবে নিচ্ছে না, যাতে করে তারা জমি পায় না, তারাও নতুন করে আর কোনো কালো জাদু আমাদের উপর করেনি। তো এইভাবেই চলে গেছে বহু বছর, আমাদের স্বাভাবিকভাবেই মারা গেছে। তো এটাই ছিল ঘটনা। আসলে প্রিয় লিসেনার্স, আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে আত্মাবন্দী কালো জাদু, এটা কিন্তু আমি নিজেও শেয়ার করেছি, আত্মাবন্দীর যে কালো জাদুটা রয়েছে এটা কিন্তু হয়, স্মৃতিবন্দী এটাও আমি শুনেছি। এটা আমরা বিভিন্ন সময় দেখিও যে কোন একটা মানুষ হঠাৎ করে বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছে, ছয় মাস এক বছর পর তার হঠাৎ করে মনে হয়েছে সে বাসা থেকে তো চলে এসেছে, তার মনেও নাই যে এতটা সময় সে কি করেছে, কোথায় ছিল, কি অবস্থায় ছিল। পরে সে বাড়ির সাথে যোগাযোগ করেছে, বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নিয়ে গেছে বাড়িতে। তো এই যে মধ্যবর্তী সময়, এই সময়টা কিন্তু তার স্মৃতিটা বন্দী করে রাখা, মানে রেখেছিল বা রাখা হয়েছিল। কিন্তু ছায়াবন্দী, এই ছায়াটারও যে এত গুরুত্ব রয়েছে তাকে আমি বুঝতে পারি? প্রিয় লিসেনার্স, আমরা বিভিন্ন ভৌতিক ঘটনায় শুনি যে জিনের ছায়া কেউ মারিয়েছে, জিনকে যে শুধু টাচ করেছে বিষয়টা এরকম না, জিনেরও নাকি ছায়া পড়ে, এটা তারা তাদের মতো করে বলে আর কি। অনেক সময় আমরা বলি যে আমরা তোমার ছায়াও মারাবো না। আসলে ছায়ারও যে একটা গুরুত্ব রয়েছে এটা কি আমরা আসলে ভাবে বুঝতে পারি? নিশ্চয়ই না। এই ঘটনার মাধ্যমে আমরা নতুন করে বুঝতে পারলাম যে আমাদের শরীরের সাথে আল্লাহ সুবহানাহু তাআলা যে ছায়াটা দিয়ে রাখেন, কোনো আলো যখন আমাদের শরীরের উপরে পড়ে তখন আমরা যে ছায়াটা দেখি, আসলে এই ছায়াটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। প্রিয় লিসেনার্স, আমি কিন্তু এই ঘটনা শেয়ার করতে করতে একবার দেখে নিলাম যে আমার ছায়াটা পড়ছে কিনা। দেখলাম হ্যাঁ, আলহামদুলিল্লাহ ছায়া পড়ছে। আপনারা একবার দেখে নিন তো আপনাদের ছায়াটা পড়ছে কিনা। অন্ধকার রুমে যতটুকু আলো রয়েছে সেই আলোতে একটু দেখার চেষ্টা করুন তো আপনাদের ছায়া দেয়ালে পড়ছে কিনা। বা যখন এই ঘটনাটি কেউ শুনবেন একটু বোঝার চেষ্টা করবেন যে আপনাদের ছায়াটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই ঘটনা শোনার পর এমন কোনো ব্যক্তিকে কি পাওয়া যাবে যার ছায়া সে দেখতে পাচ্ছেন না? তাহলে কিন্তু আপনার বিশাল একটা বিপদ সামনে রয়েছে, তাই এখনই সতর্ক হয়ে যান। ধন্যবাদ জানাচ্ছি সাদিকুর রহমান ভাইকে আপনার পাঠানো এই অনন্য এক ঘটনার জন্য। আশা করছি ঘটনাটি আমাদের লিসেনারদের কাছে ভালো লেগেছে। চলুন চলে যাব আমাদের আজকের এই ঈদ স্পেশাল এপিসোডের তৃতীয় আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়, আর এই ঘটনাটি আমি পেয়েছি তাহিয়ান আল আসফানুর রহমানের কাছ থেকে। তো চলুন শুনে আসি সেই ঘটনাটি। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ঈদ স্পেশাল এপিসোডের তৃতীয় আয়োজনের শেষ ঘটনায়। এই ঘটনাটি আমি যার কাছ থেকে পেয়েছি সে আমার স্টুডেন্ট তাহিয়ান আল আসফানুর রহমান। তার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর, আর ঢাকাতে তার বাসা ধানমন্ডির শিকদার মেডিকেল অ্যাপার্টমেন্টে। লেখাপড়া করছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগে। ঘটনাটি তাহিয়ান পেয়েছে তার বন্ধুর কাছ থেকে, সেই বন্ধুর নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত শাওন। মূলত ঘটনাটি এই আরাফাতের আব্বু মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে ঘটেছিল ছোটবেলাতে। তিনি কিন্তু বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার আরও একটি পরিচয় রয়েছে, এটা যদি বলি তাহলে অনেকেই চিনে যাবেন। এই কারণে সেই পরিচয়টা না বলি, উনি যতটুকু প্রকাশের অনুমতি দিয়েছেন ততটুকুই আমরা বলব। তো এই যে আরাফাত, তার যে দাদা বাড়ি অর্থাৎ এই যে জসিমউদ্দিন আঙ্কেল, তার বাড়ি এটা কিন্তু নোয়াখালী জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের ধীতপুর গ্রামে। স্থানীয় লোকেরা মূলত বড় বাড়ি বললেই আর জসিমউদ্দিন আঙ্কেলের নাম বললেই চিনে ফেলে। এটা মূলত একাব্বরপুর পোস্ট অফিসের অন্তর্গত বলে আরাফাত আমাদেরকে জানিয়েছে। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির সূত্রপাত ঘটে ১৯৮০ দশকের একদম শুরুর দিকে। তখন এই জসিমউদ্দিন আঙ্কেলের বয়স নয় কি দশ বছর। ওই সময় ওনার পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ওনাকে মাদ্রাসায় পড়ানো হবে, হাফেজ বানানো হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী তৎকালীন একটি পরিচিত মাদ্রাসায় তাকে ভর্তি করানো হয়। মাদ্রাসাটা বাড়ি থেকে তিন থেকে চার কিলোমিটার দূর হওয়াতে বাসায় আসা যাওয়া করে তো উনি লেখাপড়া করতে পারবেন না, তাই মাদ্রাসাতেই থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। মাদ্রাসাটি খুবই সুন্দর ছিল। ওখানকার যিনি হুজুর ছিলেন, একজনই হুজুর ছিলেন, উনি বাহ্যিকভাবে দেখতে অনেক রাগী মনে হতো, কিন্তু স্টুডেন্টদের প্রতি উনার এতটাই দরদ ছিল যে কোনো স্টুডেন্টের জন্য উনি জীবন পর্যন্ত দিয়ে দেবেন। যদি দেখেন যে কোনো স্টুডেন্ট বিপদে পড়েছে, তাকে সেভ করতে হবে, বা কোনো একটা সমস্যায় পড়েছে, এই সমস্যা থেকে তাকে হেফাজত করতে হবে, উনি ওনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেন। এমন হুজুর পাওয়া আসলে খুব ভাগ্যের ব্যাপার, এটা বলতেই হবে। কিন্তু প্রতিষ্ঠান চালানোর জন্য কিছু রাগী ভাব উনি সবসময় দেখাতেন। এদিকে হয় কি, এই যে আরাফাতের বাবা, ওই সময় তো তার বয়স কম, নয় দশ বছর, পরিবার থেকে তো উনি কখনো ওভাবে বাইরে থাকেন নাই, যার কারণে হঠাৎ করেই যখন এরকম একটা পরিবেশে আসছেন, এই ধরনের পরিবেশটাও তো ওনার কাছে নতুন। ওখানে তো গিয়ে ওনার ভালো লাগছে না, বাড়ির কথা মনে পড়ে। তবে আস্তে আস্তে ওনার ভালো লাগতে থাকে, একটা সময় ওনার সহপাঠীদের সাথেও ভালো একটা সম্পর্ক হয়ে যায়, এরপর আর ওভাবে খারাপ লাগছিল না। তো উনি পড়ছিলেন, শুরুর দিকে কোনো সমস্যা হচ্ছিল না, উনি আস্তে আস্তে পবিত্র কোরআন ধরেছেন, পবিত্র কোরআন তেলাওয়াতটাও খুব ভালো করে শিখেছেন। এরপর ওনার মতো আরো বেশ কিছু স্টুডেন্ট, ছয় সাতজন, তারা হেফজ শুরু করবেন, মানে অর্থাৎ কোরআন শরীফ এখন মুখস্থ শুরু করবেন। এটা মূলত তখনই করানো হয় যখন এটার উপযোগী করে তাদেরকে গড়ে তোলা হয়। শুরুতেই তো আর কোরআন শরীফ মুখস্থ করা যায় না, তাদেরকে কোরআন শরীফ রিডিং পড়ায় বেশ ভালো পারদর্শী হতে হয়। এরপর আরও কিছু বিষয় সম্পর্কে অবগত হতে হয়, কিছু ব্যাকরণগত বিষয় জানতে হয়, এরপরে গিয়ে হেজ ধরানো হয়। তো সেগুলো যখন হয়ে যায়, এরকম ছয় থেকে সাতজনকে হুজুর যোগ্য মনে করেছিলেন যে এদেরকে একসাথে হেফজ ধরানো হবে। এর মধ্যে আরাফাতের বাবাও ছিলেন। তো হেফজ যখন শুরু করেছেন, শুরুর দিকে একটু পড়ার চাপ তো থাকেই, একদম শুরুর দিকে যে কোনো কাজই একটু কঠিন মনে হয়, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়, এটা ওনার বেলাতেও তাই হলো। কিন্তু একটা সমস্যা দেখা দিল, তা হচ্ছে উনি যখন পড়তে বসতেন তখন মনে হতো দূর থেকে কেউ তাকে দেখছে, জানালার এক সাইডে দাঁড়িয়ে হোক, দরজার পাশে দাঁড়িয়ে হোক, কেউ তাকে দেখছে। উনি যখন তাকাতেন তখন সেখানে আর কাউকে দেখতে পেতেন না। বিষয়টা এরকম যে আমরা লেখাপড়া করছি বা কোনো একটা কাজ করছি, আমাদের পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায় আমরা বুঝতে পারি, আমাদের চোখে কিন্তু ওটা ধরা পড়ে। যখন আমরা ভালো করে তাকাই তখন আরো ভালো করে ধরা পড়ে। যখন আমরা পড়ি বা লিখি তখন পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে আমরা বুঝতে পারি, দরজা দিয়ে কেউ আসা যাওয়া করলেও বুঝতে পারি। বিষয়টা ওই রকম, উনি বুঝতে পারতেন ওনার কাছাকাছি কেউ একজন দাঁড়িয়ে আছে, শুধু ওনাকেই দেখছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এরকমটা মনে হতো। কিন্তু উনি যখনই তাকাতেন তখন ওই জিনিসটা আর দেখতে পেতেন না। মূলত এটা তখনই হতো যখন উনি একাকী থাকতেন। সারাদিন ওনার আসলে একাকী থাকার সুযোগ হতো না, একটা সময় শুধু উনি একাকী থাকতেন, তা হচ্ছে, বিশেষ করে যারা হেফস বিভাগে লেখাপড়া করেন তারা জানেন যে তাদেরকে কিন্তু অনেক ভোরে উঠতে হয়। শীতকালে যেহেতু ফজরের আজানটা একটু দেরিতে হয়, ফজরের আজানেরও কমপক্ষে এক ঘন্টা আগে তাদেরকে উঠতে হয়, সেই হিসাবে শীতকালে যদি ওনারা ভোর চারটার দিকে ওঠেন, গরমকালে কিন্তু রাত তিনটার দিকে উঠতে হয়, কারণ তখন তো ফজর আজানও আরো এগিয়ে আসে। ওই সময় এই আরাফাতের যিনি বাবা, এই যে জসিমউদ্দিন সাহেব, উনি কিন্তু উঠতেন রাত দুটোর দিকে। এই সময়টাতেই উনি খুব বেশি অনুভব করতেন এই অবয়বের উপস্থিতি। শুরুর দিকে উনি এগুলো নিজের মনের ভুল ভেবে লেখাপড়া করতে থাকলেন, কিন্তু একটা সমস্যা হয়ে যেতে থাকলো, তা হচ্ছে উনি যেটা পড়তেন এটা উনি মনে রাখতে পারতেন না। হুজুর কিন্তু বিষয়টা খেয়াল করেছিলেন যে সে খুব ভালো করে পড়ছে তারপরও সে মনে রাখতে পারছে না। শুরুর দিকে উনি ভেবেছিলেন এ হয়তোবা অমনোযোগী হয়ে গেছে, এই কারণেই এই সমস্যাটা হয়েছে। উনি ওনার মতো করে একটু বুঝালেন, কিছুটা বকাঝকাও করলেন, হুজুর ভেবেছিলেন হয়তোবা এতে কাজ হয়ে যাবে। তবে হুজুরও খেয়াল করলেন যে ওই বকাঝকা দেওয়ার আগেও উনি যেভাবে লেখাপড়ার একটা স্পিড নিয়ে লেখাপড়া করতেন, বকাঝকা দেওয়ার পরেও স্পিডটা কিছুটা বাড়ালেও মনে হচ্ছে না যে উনি অমনোযোগী। হুজুর কিন্তু বিষয়টা খেয়াল করেছেন। হুজুর চিন্তা করলেন যে দেখি আবারও ছেলেটাকে বুঝাই কাজ হয় কিনা। এরপর উনি আবারও ভালো করে বুঝিয়েছেন, দেখা গেল এবার এই আরাফাতের বাবার মনটারও বেশি খারাপ হয়েছে। ছোট মানুষ, এত কঠিন কঠিন কথা তো আসলে ওনারা নিতে পারেন না। আর হুজুর উনি কিন্তু দারুণ একটা মানুষ, তারপরও প্রতিষ্ঠান চালানোর জন্য তো বাচ্চাদেরকে যাকে যতটুকু শাসন করার দরকার এতটুকু তো করতেই হয়। তো উনি হুজুরের কাছ থেকে এসে ঠান্ডা মাথায় ভাবলেন ব্যাপারটা। এক পর্যায়ে ওনার কাছে মনে হলো যে হুজুরই ঠিক, ওনার মনে হয় কোনো মানসিক সমস্যা হচ্ছে। উনি আবার ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে লেখাপড়া শুরু করলেন। এই অল্প কিছুদিনের মধ্যে উনি কিন্তু ওনার সেই বন্ধুদের কাছ থেকে পিছিয়ে গেছেন যাদের সাথে উনি হেফস ধরেছিলেন, তারা কিন্তু আগে চলে গেছে লেখাপড়ায় আর কি। একসাথে তাহলে কিভাবে শেষ করবেন, একটা সমস্যা হয়ে যাবে না? তখন উনি চিন্তা করলেন যে উনি আরো আগে উঠবেন, অন্যরা যদি রাত তিনটায় ওঠে উনি রাত দুটোয় উঠবেন, তাহলে আরো ভালো লেখাপড়া হবে। বিশেষ করে ওই রাতের মানে শেষ রাতের যে লেখাপড়াটা এটা কিন্তু অনেক বেশি মনে থাকে। উনি রাত দুটোর দিকে উঠা শুরু করলেন। শুরুর দিকে অবশ্য ওই অভাবটাকে উনি অনুভব করতেন না, কিন্তু একটা পর্যায়ে এসে উনি এটাকে আবার অনুভব করতে শুরু করলেন। এবার উনি বুঝতে পারলেন যে এই অবয়বটা আরো কাছাকাছি চলে এসেছে। আগে মনে হতো যতটুকু দূরে থাকতো এখন আরো কাছাকাছি চলে এসেছে, উনি তাকালেই আর কিছু দেখতে পেতেন না। এরকম একটা সমস্যা কিন্তু হচ্ছে, এমনটা না যে উনি অন্ধকারে লেখাপড়া করতেন কুপির বাতি জ্বালিয়ে, তা কিন্তু না, ওখানে কিন্তু ইলেকট্রিসিটি ছিল। তাহলে এই জিনিসটা কোথায় হারিয়ে যায়, এরকম কিন্তু সমস্যা হতে থাকলো। তবে দিনের বেলাতে উনি এটা দেখতেন না। একটা সময় হলো কি যে উনি লেখাপড়ার সময় শুধু দেখতেন, তবে এবার উনি যখনই জানালা খুলতেন বা জানালার পাশে বসতেন বা রাতের বেলা ওয়াশরুমে যেতেন, ওয়াশরুমে গেলে মনে হতো ওনার ওয়াশরুমের বাইরে কেউ হাঁটাহাঁটি করছে। শুরুর দিকে মনে করেছিলেন যে অন্য কোনো স্টুডেন্ট হয়তোবা ওয়াশরুমের এদিকে এসেছে, কিন্তু দেখা গেল না ওখানে কেউ আসেনি। জানালার পাশে বসলে মনে হতো বাইরে গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে। তবে একটা পর্যায়ে এই জিনিসটা পরিপূর্ণভাবে দেখা দিতে শুরু করল। শুরুর দিকে উনি যেমন তাকালেই ওই জিনিসটাকে আর দেখতে পেতেন না, কিন্তু এবার উনি তাকালে ওই জিনিসটাকে দেখতে পেতেন। উনি দেখতে পেতেন যে এই জিনিসটার চোখ দুটো লাল টকটকে, আর অভাবটা একটা ছায়া মূর্তির মতো, এর হাত পা ওভাবে বোঝা যাচ্ছে না, তবে চোখ বোঝা যাচ্ছে। এবার উনি কিন্তু 100% নিশ্চিত যে এটা ওনার মনের ভুল না। আগের বেলায় তো একটা বিষয় ছিল যে মনের ভুল হতে পারে, কিন্তু এখন এখন উনি এগুলো কেন দেখছেন? এত কষ্ট করে লেখাপড়া করার পরও উনি কিন্তু ভুলে যাচ্ছিলেন। শুরুর দিকে কিছু কিছু ভুলতেন, এবার উনি আর কিছুই মনে রাখতে পারতেন না। উনি যখন বুঝতে পারতেন যে এখন হুজুরকে পড়া শোনানোর সময় হয়েছে, মানে উনি নিজের মতো করে যখন সেগুলো রিসাইট করেছেন, মনে হয়েছে হ্যাঁ আমি পারছি এখন, যেই না হুজুরের কাছে গিয়ে শুরু করেছেন আর কিছুই করতে পারতেছেন না, মানে কিছুই বলতে পারছেন না, পুরোটাই ভুলে গেছেন। হুজুর কিন্তু এই বিষয়টা বুঝতে পারেন, আর ওনার এই আচরণটাও কিন্তু ওনার এক সহপাঠী ভাই বা একাধিক ভাইয়ের নজরেও কিন্তু আসে। এক পর্যায়ে ওনার এক সহপাঠী ঘনিষ্ঠ ভাই ওনাকে এই ব্যাপারে জিজ্ঞেস করেন, কিন্তু একটা সমস্যা দেখা দিল, তা হচ্ছে যখনই এই বিষয়ে উনি ডিটেলসে কাউকে বলতে যাবেন, কোনো না কোনো বাধা ওনার সামনে চলে আসে। আর উনি যখনই এই বিষয়টা কাউকে বলার চেষ্টা করেন, ওনার শারীরিক একটা সমস্যা হতে শুরু করে, তা হচ্ছে ভয়ঙ্কর শ্বাসকষ্ট। এছাড়া উনি যখন এই প্রসঙ্গটা তুলতে চান, কোনো না কোনো কারণে অন্য একটা প্রসঙ্গ নাকি সামনে চলে আসে, এই প্রসঙ্গটা হারিয়ে যায়। আগে তো তাও টুকটাক বলতে পেরেছেন, হুজুরের কাছে একবার একটু বলেছেন, সেটা শুনে বকাঝকা উনি করেছেন হুজুর আর কি, এই জসীমউদ্দিন সাহেবকে, এরপর তো আর বলার সাহস হয়নি। তবে জসীমউদ্দিন সাহেব একটা পর্যায়ে বুঝতে পারলেন যে উনি কোনো একটা বড় বিপদে পড়তে যাচ্ছেন। এই সমস্যার মধ্যে দিয়েই প্রায় সপ্তাহখানেকের মতো কেটে গেল। এবারে আর একটা ঝামেলা হলো, তা হচ্ছে আগে তো রাতের বেলা দেখা যেত, এখন দিনের বেলাতেও উনি এটাকে দেখতে শুরু করেন। এই মাদ্রাসা ক্যাম্পাসের কোন একটা গাছের পেছনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থাকে, চোখ দুটো লাল টকটকে, ধোয়াটে একটা অবয়ব। উনি বন্ধুদেরকে বলতেন যে ওই ভাই দেখো তো গাছের পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিনা, তারা বলতো কোথায়, আমি তো কিছু দেখি না বা আমরা কিছু দেখি না, কিন্তু উনি ঠিকই দেখতে পেতেন। এরকম ইয়েটা মানে এরকম দেখা দেওয়ার ব্যাপারটা দিনের মধ্যে কমপক্ষে 4-5 বার হতো, মাঝে মাঝে অবশ্য থাকতো না। বিকেলবেলা খেলার সময় উনি ওই অভাবটাকে দেখতে পেতেন। এরকম সমস্যা যখন তীব্র থেকে তীব্রতর হয়ে গেল, ওনার খাওয়া দাওয়া অনেকটাই বন্ধ হয়ে যায়, ওনার গলা দিয়ে নাকি খাবারই নামত না সহজে। তবে রাতের বেলা উনি একটু খেতে পারতেন, দিনের বেলায় খাবারের উপর কোনো রুচি থাকত না, ওনার ওজন খুবই বাজেভাবে কমে যায়। সপ্তাহখানেকের মধ্যে নাকি ওনার ওজন 5-6 কেজি কমে গিয়েছিল। এমনিতেই তো উনি ছোট মানুষ, এই বয়সে একটা মানুষের ওজন যদি এতখানি কমে যায় তাহলে কি অবস্থা হতে পারে? ওনার শারীরিক এবং মানসিক পরিবর্তন এবার কিন্তু হুজুরের নজরে এলো। হুজুর ওনাকে ডেকে পাঠালেন। হুজুরের কাছে গেলে হুজুর ওনাকে দেখার পর কিছু একটা বুঝতে পারলেন বলে মনে হল। এরপর উনি বিষয়টা যখন জিজ্ঞেস করলেন এই জসীমউদ্দিন সাহেবকে, এখানে ঘটে একটা অদ্ভুত ব্যাপার। হুজুর যখন জিজ্ঞেস করেছেন আর জসীমউদ্দিন সাহেব বলা শুরু করেছেন, কেবল ওনার কাছে মনে হলো রাজ্যের সব ঘুম ওনার চোখে চলে এসেছে, উনি সেখানেই ঘুমিয়ে পড়েন। যখন জসীমউদ্দিন সাহেবের ঘুম ভাঙে, তখন উনি দেখেন উনি হুজুরের রুমের ভেতরে একটা সোফা ছিল, এই সোফায় শুয়ে আছেন। হুজুর ওনাকে ঘুম থেকে উঠতে দেখে ওনার কাছে আসেন, মাথায় হাত বুলিয়ে দিলে, তখন জসীমউদ্দিন সাহেব মাথায় খুব ব্যথা অনুভব করেন। হুজুর ওনাকে কিছু না বলে একটি বিস্কুট আর একটি রুটি ধরিয়ে দিয়ে এই জসীমউদ্দিন সাহেব যেই ঘরটাতে থাকতেন সেই ঘরটাতে পাঠিয়ে দিলেন। উনি ঘরে আসার পর লক্ষ্য করলেন যে ওনাকে দেখে ওনার বন্ধুরা শোবার ব্যবস্থা করে দিল, এবং একজন বন্ধু ওনাকে বলতে শুরু করলো যে তুমি যখন হুজুরের ঘরে গেছো তখন আমরা 2-3 জন লুকিয়ে তোমার পিছু পিছু গিয়েছি, কিন্তু যে তোমার আসলে কি হয়েছে এটা আমাদের জানার খুব আগ্রহ ছিল, আমরা বন্ধুরা তোমার ব্যাপারে খুব চিন্তিত ছিলাম বলেই এমনটা করি। আমরা লক্ষ্য করি হুজুর যখন তোমাকে তোমার সমস্যার ব্যাপারে জিজ্ঞেস করেন তখন তুমি হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলো এবং পড়ে গিয়ে মাথায় চোটও পাও, পরে আমরা ঘরে প্রবেশ করে হুজুরের সহায়তায় তোমাকে তুলে সোফায় শুইয়ে দিই। তখন লক্ষ্য করি তুমি জ্ঞান হারাওনি, তুমি গভীর ঘুমে তলিয়ে গেছ। এই ব্যাপারটা হুজুরকে খুবই চিন্তিত করে এবং আমাদেরকেও চিন্তিত করে। কিভাবে একটা মানুষ এত দ্রুত এভাবে গভীর ঘুমে তলিয়ে যেতে পারে? যাই হোক, পরদিন হুজুর এই জসিমউদ্দিন সাহেবকে ডেকে পাঠান এবং বলেন যে বাবা, আমি তোমার বাবাকে খবর পাঠিয়েছি, তুমি অসুস্থ, উনি আসলে তোমাকে তোমার বাবার সাথে বাড়িতে পাঠিয়ে দেব আপাতত। তো কথা মতো জসিমউদ্দিন সাহেবের বাবা এসে মাদ্রাসায় উপস্থিত হন। হুজুর জসিমউদ্দিন সাহেবকে তার বাবার কাছে বুঝিয়ে দেন, কিছু পরামর্শ দিয়ে দেন, আর হুজুর বলেন যে আপাতত ভালো একজন ডাক্তার দেখান, কিছু পরীক্ষা নিরীক্ষা করেন, এরপর দেখা যাবে যে কি করা যায়। যখন উনি বাড়িতে গেলেন, জসিমউদ্দিন সাহেবের বাবা ডাক্তার দেখালেন, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করানো হল, ডাক্তার বললেন যে ওনার নাকি রক্ত শূন্যতা তৈরি হয়েছে। বাড়ির সকলে ভয় পেলেও ডাক্তার জানেন এটা গুরুতর কিছু না, তবে আর কিছুদিন পরে নিয়ে আসলে নাকি অনেক বড় ধরনের কোনো সমস্যা হলেও হতে পারত। তো ডাক্তার জসিমউদ্দিন সাহেবকে বিভিন্ন ধরনের ওষুধ লিখে দেন, এরপর শিং মাছ সহ রক্ত বৃদ্ধিকারক বেশ কিছু জিনিসের কথা বলে দেন যে এগুলো খেতে হবে। এরপর আল্লাহর রহমতে মোটামুটি সপ্তাহখানেকের মধ্যেই দেখা গেল ওনার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়ে গেছে। ওই যে উনি যে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর ওই অবয়বটাকে কিন্তু আর উনি দেখেন নাই। যখন উনি মোটামুটি স্বাভাবিক হয়ে যান, আবার তাকে মাদ্রাসায় পাঠানো হয়। এবার কোনো সমস্যা ছাড়াই বেশ কিছুদিন চলে যায়। সকলেই মনে করে রক্ত শূন্যতার কারণেই ওনার আচার আচরণ এরকম হয়ে গিয়েছিল। উনি খেতে পারতেন না, বন্ধুদের সাথে আসলে ওভাবে তখন আর খেলতেও পারতেন না। এরপর জসিমউদ্দিন সাহেবও ভেবেছিলেন যে এই রক্ত শূন্যতার কারণেই মূলত উনি এই অভাবটাকে দেখতে পেতেন। এখন তো উনি দেখতে পাচ্ছেন না, বাড়িতে গেলেন তখন তো দেখতে পেলেন না, এখন তো দেখতে পান না, তাহলে সমস্যাটা নিশ্চয়ই এই রক্ত শূন্যতার কারণে হয়েছে। তবে আসলে কি তাই? না, আসলে কিন্তু তা না, ওনার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এদিকে হয় কি, উনি ওই সময় প্রায় 7-8 পারার হাফেজ হয়ে গেছেন। শুরুর দিকে নিয়মতান্ত্রিক জীবনযাপনে খুব কষ্ট হলো, ধীরে ধীরে উনি অভ্যস্ত হয়ে গেছেন অনেকটাই। প্রতিদিন যেভাবে হেফস বিভাগে লেখাপড়া করা হয়, যেভাবে পড়া দেওয়া হয়, পড়া নেওয়া হয়, ওভাবেই কিন্তু উনি পড়ছিলেন। পড়াশোনাটা মোটামুটি ভালোই চলছিল। এবার হঠাৎ করে আবার ওই অবয়বটাকে উনি দেখতে শুরু করলেন। এবার কিন্তু ওই অবয়বটা আকারে বেশ বড়। এবার মনে হচ্ছে ওই অবয়বটা খুবই ভয়ঙ্কর দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। এর আগে কিন্তু ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকাতো না। হ্যাঁ, তার চোখ দুটো লাল টকটকে ছিল, তবে সেটা দেখে উনি যে খুব ভয় পাবেন বিষয়টা এরকম না। কিছু মানুষের চোখই থাকে না ওইরকম, ওরকমটা মনে হয়েছিল। কিন্তু এবার মনে হচ্ছে চোখ দুটো দিয়ে এমন কটমট কটমট দৃষ্টি দিচ্ছেন যে দৃষ্টি দিয়ে তাকে খেয়ে ফেলবেন, এমন একটা অবস্থা। উনি এই অবয়বটাকে নিজের জানালার সামনে গভীর রাতে দেখতে শুরু করলেন। এখন আবার এটা শুরু হলো কেন? এবার আরো একটা সমস্যা দেখা দিল, তা হচ্ছে এই অবয়বটাকে উনি স্বপ্নে দেখতে শুরু করলেন। স্বপ্নে উনি দেখলেন খুবই সুন্দর একটা গ্রাম, কিন্তু এই গ্রামের মধ্যে কোন মানুষের মনে আনন্দ নেই বলে মনে হচ্ছে, সবার মুখ বিষণ্ন। গ্রামের মাঝখান দিয়ে উনি হাঁটছিলেন, ঠিক তখনই ওই অবয়ব যাকে উনি এতদিন বাস্তবে দেখেছেন সেই অবয়বটা ওনার সামনে এসে দাঁড়ায়। সে খুব তীক্ষ্ণ একটা কণ্ঠস্বরে ওনাকে বলে ওঠে, তোমাকে আমি নিয়ে যাব, আমার দেশের পানিতে তোমাকে গোসল করাবো, সেখানে তুমি যা যা চাও সবই পাবে। ঠিক তখন উনি বলে ওঠেন, আমি কোথায় যাব, আমি তো তোমার সাথে যাব না। এরপরে নাকি ওই অবয়বটা রাগে গর্জে ওঠে, সে ওনার গলা চেপে ধরে। এরপর উনি লক্ষ্য করেন উনি আসলে শ্বাস নিতে পারছিলেন না। এরপর হঠাৎ কি হলো উনি আর জানেন না, ওনার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর উনি যেটা লক্ষ্য করলেন সেটা ওনাকে আরো বিস্মিত করে, তা হচ্ছে ওনার রুমমেট ভাইরা ওনাকে ঘিরে রেখেছে। তো ঘুম ভাঙার পর উনি জিজ্ঞেস করেছেন, কি ব্যাপার, কি হয়েছে, আপনারা আমার চতুর্দিকে এভাবে ঘিরে রেখেছেন কেন? তখন তারা একটা ভয়ঙ্কর তথ্য দেয়, তাদের ভাষ্যমতে রাত আড়াইটার দিকে গোঙারির শব্দে আশেপাশে বেশ কয়েকজন ঘুম ভেঙে যায়। মূলত প্রথমে একজনের ঘুম ভেঙেছিল, উনি ওঠেন। উনি ঘুম থেকে উঠে এক ধরনের ফসফস শব্দ শুনতে পান, কোনো ষাঁড় গরু বা কোনো রাগী সাপ যেভাবে ফসফস শব্দ করে ওই রকম শব্দ শুনতে পান। এই শব্দের উৎস খুঁজতে গিয়ে তিনি দেখেন যে এই জসীমউদ্দিন সাহেব উনি গোঙাচ্ছেন। আরো একটা অদ্ভুত বিষয় তিনি লক্ষ্য করেন যে উনি নাকি একবার শ্বাস নেবার পর প্রায় 40 সেকেন্ড পর দ্বিতীয় শ্বাসটা বের করছেন। মানে একবার শ্বাস টানেন, প্রায় 40 সেকেন্ড পর উনি শ্বাস বের করেন। তো এই যে বিষয়টা হচ্ছিল এটা উনি আবার ঘড়ি ধরে মেপেছিলেন, তখন উনি বিষয়টাকে স্বাভাবিক বলে ধরে নেন নাই। এরপর অন্যদেরকে ডেকেছেন, তারা ঘুম থেকে উঠে যায়। তারা মূলত তার চারদিকে ঘিরে ধরে, ওনারা ভয় পাচ্ছিলেন যে আসল ব্যাপারটা কি, এর কি কোনো শ্বাসকষ্ট শুরু হলো, হাঁপানির মতো কোনো সমস্যা তৈরি হলো কিনা। তো এটা মনে হচ্ছে তো তার মৃত্যু লক্ষণ, যদি শ্বাস আর সে না ছাড়ে বা শ্বাস ছাড়ার পর আর যদি না নেয়, শ্বাস নেবারও নাকি মধ্যবর্তী যে সময়টা এটাও প্রায় 40 সেকেন্ডের মতো ছিল, এটা কিভাবে হতে পারে, এই জন্য ওনারা বেশ ভয় পাচ্ছিলেন। এরপর এই জসীমউদ্দিন সাহেব উনি ওই সময় স্বপ্নের মধ্যে কি দেখেছেন সেটা ওই রুমমেট ভাইদেরকে বিস্তারিতভাবে খুলে বলেন। তো তুলনামূলক বয়সে যিনি বড়, ওই ভাইটা কিছু দোয়া কালাম পড়ে ফু দিয়ে দিলেন এবং বললেন যে তুমি এখন আয়াতুল কুরসি পড়ো, আবার একটু ঘুমায় যাও, দেখি আমরা যখন হুজুরের সাথে পড়তে বসব তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায় কিনা। এরপর যখন পড়া শুরু হলো, ফজরের আজানের আগে থেকে তো ওনারা পড়া শুরু করেন, নামাজের যে বিরতিটা হয় ফজরের নামাজের এরপরে মূলত আবার ওনারা বসে পড়েছেন পড়ার জন্য। তো ওই সময় এই জসীমউদ্দিন সাহেব উনি চিন্তা করলেন, হুজুরকে বলবো, এটা মনে হয় কোনো দুঃস্বপ্ন, তাই হুজুরকে এই বিষয়ে উনি বিরক্ত করেন নাই। দুই রাত পর, ওই রাতটা যতদূর ওনার মনে পড়ে অমাবস্যার রাত ছিল, মাদ্রাসা করিডোরের এক পাশে সারিবদ্ধভাবে 6 থেকে 7টা রুম, আর অন্য পাশে উঁচু রেলিং করে দেয়া এবং সেখানে দাঁড়ালে আকাশ দেখা যায়। ওনার স্পষ্ট মনে আছে ওই দিন আকাশ ঘুট ঘুটে কালো ছিল। গভীর রাতে হঠাৎ ওনার ঘুম ভেঙে যায়, ওয়াশরুমে যেতে হবে, বলে রাখা ভালো করিডোরের একদম শেষ প্রান্তে ওয়াশরুম। তো উনি যথারীতি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে বের হয়েছেন। হঠাৎ কি মনে করে ওনার চোখ চলে যায় রেলিং এর ওই পাশে নিচে থাকা মাঠের দিকে। করিডোরের দুই পাশে দুটি লাইট লাগানো ছিল, সেই লাইটের মৃদু আলো তো উনি দেখতে পান, সেই অবয়বটা দাঁড়িয়ে আছে, চোখ দুটো টকটকে লাল, দূর থেকেও কিন্তু ওর লাল চোখ অন্ধকারেও বোঝা যাচ্ছে। অবয়বটার সাথে ওনার চোখাচোখি হতেই সে ফিক করে হেসে দেয়। অন্ধকারের ভেতর ঝকমক করতে থাকে তার হাজারো ছোট অথচ তীক্ষ্ণ দাঁত, দাঁতগুলো মনে হচ্ছে তার মুখের মধ্যে হাজার হাজার রয়েছে, একটা দুইটা না অসংখ্য, এগুলো গুনে শেষ করা যাবে না, কয়েকশো না মনে হয় কয়েক হাজার এরকম মনে হচ্ছে। এটা দেখার সাথে সাথে ভয়ে ওনার গায়ে কাঁটা দিয়ে ওঠে, উনি চিৎকার করে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। তবে জ্ঞান হারানোর পূর্বে উনি স্পষ্ট তাকে ওনার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, শুরুতে তো দেখেছেন মাঠের ভিতরে, কিন্তু যখন উনি জ্ঞান হারাচ্ছিলেন তখন উনি দেখলেন ওনার সামনে দাঁড়িয়ে আছে। এরপর ওনার কিছুই মনে নেই, ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি নিজেকে হুজুরের ঘরে আবিষ্কার করেন। হুজুর বেশ থমথমে গলায় এখন পর্যন্ত যা যা হয়েছে সব খুলে বলতে বললেন। উনি এবার শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বললেন হুজুরকে। উনি চিন্তিত মুখে জানালেন যে তোমার সাথে ঠিক কি হয়েছে এটার ব্যাপারে আমি খোঁজ খবর নেব, ততদিন অন্যান্য ছাত্রদের নিরাপত্তার খাতিরে তোমাকে বাড়িতে থাকতে হবে বাবা। হুজুরের পরামর্শেই এই জাফর সাহেবকে বাড়িতে নিয়ে আসা হয়। তো হুজুরের পরামর্শে ওনাকে তো বাড়িতে নিয়ে আসা হলো, বাড়িতেই উনি থাকতে শুরু করলেন। 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে গিয়ে নামাজ পড়তেন, এছাড়া পড়াগুলো যা হয়েছে আর কি, যতটুকু উনি মুখস্থ করেছেন হিফজ করেছেন এগুলো যেন ভুলে না যান তাই একটু চর্চার উপরে থাকতেন, হুজুরে সেভাবে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কয়েকদিন পর উনি কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলেন, নামাজেও নিয়মিত যাওয়াটা বন্ধ হয়ে গেল। তবে একদমই যে বন্ধ হয়ে গেল ব্যাপারটা এরকম না, কিছু অক্ত নামাজে উনি যেতেন মসজিদে, তবে উনি বেশ শুকিয়ে যান এবং কথাবার্তার ভেতরে কেমন যেন একটা পাগল পাগল ভাব চলে আসে, অস্বাভাবিকতা চলে আসে। তিনি বেশ কয়েকবার খেতে চাইতেন দিনের বেলা, কিন্তু খেতে দেয়া হলে উনি খেতে পারতেন না। এবারও ওনাকে অনেক ভালো ডাক্তার দেখানো হয়, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানান যে সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। ডাক্তার ওনাকে মানসিক রোগের ডাক্তার দেখাতে বললেন, তাই দেখানো হলো। মানসিক ডাক্তার বললেন যে পড়াশোনার চাপ তো বেশি হয়ে গিয়েছিল, তাই কিছুটা সমস্যা হয়েছে। যথারীতি উনি ঘুমের ওষুধ দিয়ে দেন, কিন্তু তাতে দেখা গেল যে কোনো সুরাহা হচ্ছে না। তখন পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ডাক্তারি বিদ্যা নয়, এবার কবিরাজি বিদ্যার সহায়তা নিতে হবে। ওনারা দীর্ঘদিন ভালো কবিরাজের সন্ধান করেন, অবশেষে একজনকে পেয়েও যান। তিনি বেশ দূরের একটা গ্রামে থাকতেন এবং সেখানেই রোগী দেখতেন। তো সিদ্ধান্ত নেওয়া হয় যে পরদিন ওনাকে নিয়ে যাওয়া হবে, কিন্তু তার আগেই ঘটে এক ভয়াবহ ঘটনা। যেদিন নিয়ে যাওয়ার কথা তার আগের দিন মাগরিবের নামাজ পড়ার জন্য যখন এই জসীমউদ্দিন সাহেব বের হয়েছেন, মাগরিবের সময় বের হলেও এশার ওয়াক্ত হয়ে যাওয়ার পরও যখন উনি আর বাড়িতে ফেরত আসেন না, তখন তো সকলের টনক নড়ে। বাড়ি থেকে মসজিদের দূরত্ব মাত্র 2 মিনিটের রাস্তা, ধীরে ধীরে হাঁটলে সর্বোচ্চ 4 মিনিট লাগে। সেখানে 1.5 ঘন্টা হয়ে যাওয়ার পরও যখন উনি বাড়িতে ফিরছেন না, তখন তো পরিবারের সদস্যরা খুঁজতে বের হয়ে গেলেন। সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও ওনাকে আর কোথাও পাওয়া যায় না। এদিকে ওনার দাদি তো হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছেন, ওনার মা কান্নাকাটি শুরু করেছেন, অর্থাৎ পরিবারের সবাই কান্নাকাটি শুরু করেছেন। রাত প্রায় 3টা পর্যন্ত সবাই, অর্থাৎ সবাই বলতে শুধু পরিবারের লোকজন না, ওই গ্রামের প্রায় প্রত্যেকটা মানুষ ওনাকে খুঁজেছেন। তাকে শেষ কোথায় দেখেছে জিজ্ঞেস করলে অধিকাংশ লোকই বলেন, মাগরিবের নামাজের পর নাকি উনি বাড়ির দিকে হেঁটে চলে গিয়েছেন, এমনটাই অনেকে দেখেছেন। তাহলে একটা মানুষ কিভাবে হারিয়ে গেল? এদিকে ওনাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে গ্রামবাসী যে যার বাড়িতে ফেরত চলে গেল। কিন্তু ওনার মা তো আর ঘুমাতে পারলেন না, সারা রাত তিনি কাঁদলেন। ওনার বাবা খুবই ক্লান্ত ছিলেন, একটা সময় ওনার চোখে ঘুম চলে আসে। খুব ভোরে আবার উনি খুঁজতে যাবেন, এই জন্যই উনি একটু বিশ্রাম নেওয়ার জন্য চোখ বন্ধ করেছিলেন। পরদিন ফজরের নামাজের পর গ্রামবাসী আবার ওনাকে খুঁজতে শুরু করে। সকলে অবশ্য খারাপ কিছুর একটা আভাস আগেই করেছিল। পরদিন সকলকে অবাক করে দিয়ে এই জসীমউদ্দিন সাহেবের মাদ্রাসার হুজুর এসে হাজির হলেন ওনার বাড়িতে। সকলে বেশ অবাক হল, হুজুর কিছু না বলে পানি খেতে চাইলেন। তাকে পানি দিলে উনি সেটা পান করে বললেন যে তিনি সব জানেন এবং কিভাবে জানেন তা উনি পরে বলবেন, আগে তিনি একটি ঘর ঠিক করে দিতে বলেন এবং একটি আগরবাতি আর কিছু পরিমাণ চাল নিয়ে আসতে বলেন। তাকে সব ব্যবস্থা করে দেওয়া হলে তিনি বলেন, যদি এই কাজ শেষে এই ছেলেকে ফেরত পাওয়া যায় তাহলে বুঝতে হবে সব ঠিক আছে, আর যদি না পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে এই হুজুরও আর বেঁচে নেই, হুজুর যাদেরকে পাঠিয়েছেন তারাও বেঁচে নেই, এরকম একটা ঘটনা ঘটবে। এমনও হতে পারে এই ছেলেও আর বেঁচে থাকবে না। হুজুর এই ওসিয়তটা করে যান যে আপনারা যদি দেখেন যে আমি এই রুমের মধ্যে মারা গেছি, আমার লাশটা সসম্মানে আমার পরিবারের কাছে হস্তান্তর করবেন এবং বলে দেবেন যে এই মৃত্যুর জন্য আপনারা দায়ী নন। আরো বেশ কিছু মানুষের সামনেই উনি এটা বলেছিলেন। সবাই অবাক হয়ে যান যে এই মানুষটাকে অনেকেই খুব রাগী মানুষ হিসেবে চিনতেন, এই মানুষটা এতটুকু একটা বাচ্চার জন্য নিজের জীবনকে বাজি লাগিয়েছেন, অন্যের বাচ্চার জন্য নিজের জীবনকে এই পরিমাণ ঝুঁকিতে ফেলার মতো হুজুর এখনো আছে? সবাই বেশ অবাক হয়ে যান বাচ্চাদের প্রতি ওনার এই সহমর্মিতা দেখে। যাই হোক, হুজুর বেশ কিছু ওজিফা করতে থাকেন। রাত যখন 8টা, উনি মাঝখানে অবশ্য মসজিদে নামাজ পড়ার জন্য বাইরে বের হয়েছেন, তখন উনি ফাইনাল কাজ শুরু করেননি, এর আগে যে কাজগুলো রয়েছে সেগুলো করছিলেন। তো হুজুর এশার নামাজ পড়ে আবার ঘরে ঢুকেছেন এবং বলে দেন যে ফজরের আগে কেউ যেন এই ঘরে প্রবেশ না করে। এরপর উনি ঘরে চলে যান। সবাই তো খুবই চিন্তিত। তাহলে কি ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে? এই ছেলেটাকে আর পাওয়া যাবে না? ছেলেটার সাথে কি আরো অনেকেই মারা যাবে? তখন এই ওই পরিবারে যারা নারী সদস্যরা ছিলেন তারা একটা ঘরে বসে কোরআন তেলাওয়াত করতে শুরু করেন। হঠাৎ করে বাড়ির বাইরে ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে যায়। ঝড়ের তাণ্ডবে সব ভেঙে চুড়ে যাচ্ছিল। এরকম কিন্তু হচ্ছে তো হচ্ছেই, মানে কিছুক্ষণ হয়ে যে থেমে যাবে বিষয়টা এরকম না, ঘন্টার পর ঘন্টা এরকমই চলছে। কিন্তু ঠিক ফজরের আজানের কিছু আগে ধপ করে ঘরের বাইরে কিছু একটা পড়া শব্দ হলো, কিন্তু কেউ ভয়ে তো বের হবার সাহস করছিল না। হুজুর বলে দিয়েছিলেন কিন্তু ওনার ঘরেও আসা যাবে না, কেউ ঘর থেকে বাইরেও বের হবে না। যখন ফজর আজান দিল একটু আলো ফুটল, তখন সবাই ঘর থেকে বের হলেন এবং যা দেখলেন তা দেখার পর সবাই তো আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। বাড়ির উঠোনে এই যে জসিম সাহেব পড়ে আছেন, তার হাতের পালস চেক করে দেখা গেল যে উনি জীবিত আছেন, শ্বাস প্রশ্বাসও চলছে। এরপর ওনাকে নিয়ে সবাই ঘরে প্রবেশ করেন। হুজুরের ঘরের কাছে গিয়ে ডাকাডাকি করা হয়, যেহেতু ফজরের আগে ওনার ঘরে ঢোকা নিষেধ ছিল, এখন তো ঘরে ঢোকা যাবে। কিন্তু হুজুরকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না। একটা পর্যায়ে সবাই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখলেন হুজুর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছেন। এরপর হুজুর এবং এই জসিমউদ্দিন সাহেব দুজনকেই হসপিটালে ভর্তি করানো হয়। দুই দিন পর হুজুরের জ্ঞান ফেরত আসে, তবে উনি পরিপূর্ণভাবে আল্লাহর রহমতে সুস্থই ছিলেন। তবে এই জসিমউদ্দিন সাহেবের পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেকের মতো লাগে। হুজুর কিভাবে বিষয়টা টের পেলেন এটা বলার আগে এই জসিমউদ্দিন সাহেব কোথায় ছিলেন বা কি করেছেন এটা বলতে পারলে লিসেনারদেরকে হয়তোবা আরেকটু বোঝাতে সক্ষম হব। তো উনি যখন মাগরিবের নামাজ পড়ে, অর্থাৎ এই জসিমউদ্দিন সাহেব যখন মাগরিবের নামাজ পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা হাঁটা শুরু করেছেন, তখন হঠাৎ করে লক্ষ্য করলেন যে জায়গাটা দিয়ে উনি হাঁটছেন সেই জায়গাটা উনি ঠিক চিনতে পারছেন না। আশেপাশে উনি যেদিকেই তাকাচ্ছেন কোনো কিছু ওনার চেনা না। এবার উনি বেশ ভয় পেয়ে যান, কি হচ্ছে ওনার সাথে উনি কিছুই বুঝতে পারছিলেন না। অজানা কোনো এক পথে উনি দৌড়াতে শুরু করেন। কতক্ষণ দৌড়েছেন উনি জানেন না, কিন্তু হঠাৎ করেই কোনো কিছুতে হোঁচট খেয়ে উনি পড়ে যান। এরপর আবার উনি উঠে দাঁড়ান, কিন্তু এরপর উনি যা দেখেন তা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন উনি ঠিক সেই গ্রামটার সামনে দাঁড়িয়ে আছেন যেই গ্রামটার দৃশ্য উনি স্বপ্নে দেখেছিলেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হল এতদিন যে অবয়বটা মাদ্রাসার বিভিন্ন জায়গায় তার অস্তিত্ব জানান দিত, সে আজ গাছের পিছনে নয়, সে দাঁড়িয়ে আছে ঠিক ওনার সামনে, ওনার সাথে। ওনার সাথে চোখাচোখি হতেই সে বিভৎসভাবে খিলখিল করে হেসে ওঠে এবং তাকে বলে ওঠে, তোমাকে তো আমি নিয়ে এসেছি। এ কথা শোনার সাথে সাথে উনি ওখানেই সেন্স হারিয়ে পড়ে যান। এরপর ওনার আর কিছু মনে নেই। যখন ওনার জ্ঞান ফেরে তখন উনি অচেনা এক ঘরে একটি সুন্দর বিছানায় নিজেকে আবিষ্কার করেন। ওনাকে নতুন জামা কাপড় পরানো হয়েছে এবং ওনার কাছে মনে হয়েছে ওনাকে গোসলও করানো হয়েছে। গোসল করলে যেরকম চনমনে লাগে ওনার কাছে ঠিক তেমনই লাগছিল। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি ওই অবয়বটাকে দেখতে পেলেন, তবে ওই অবয়বটা এখন ওনার কাছে আসত না। তখন কিন্তু ওনার ভয় করছিল না কেন জানি। অল্প কিছু সময় পর একজন বৃদ্ধা মহিলা কিছু খাবার সামগ্রী নিয়ে ওনার সামনে আসলেন। উনি দেখতে যে খুব ভয়ঙ্কর ছিল বিষয়টা এরকম না, তবে কিছুটা লম্বা আর তার হাতের নখগুলো বা আঙ্গুলগুলো নাকি একটু অন্যরকম ছিল, জাস্ট এতটুকুই। যতদূর তার মনে পড়ে তার হাতের আঙ্গুলগুলো কিছুটা উল্টো দিকে ঘুরানো ছিল। ওই মহিলাটা ওনাকে খাবারগুলো খেতে বললে উনি ভদ্র ছেলের মতো খাবারগুলো খেয়েছেন। এরপর ওনার আবার ঘুম চলে আসে। উনি ঘুমানোর আগে কিছুটা শব্দ যে শুনতে পেয়েছিলেন তাতে উনি বুঝতে পেরেছেন দুর্বোধ্য ভাষায় কেউ কাউকে খুব বকাঝকা করছে। মনে হচ্ছিল ওই যে বৃদ্ধা মহিলাটা কাউকে বকাঝকা করছে, জাস্ট এতটুকুই। এরপর ওর যখন ঘুম ভাঙে তখন উনি নিজেকে এই বাড়িতে আবিষ্কার করেন। ওনার সাথে যা যা ঘটেছিল তা কিন্তু ওনার মনে রয়েছে। তবে ওখানে যাওয়ার পর ওনার এক বিন্দুও নাকি ভয় লাগেনি। ওটা যে জিনের কোনো দেশ ছিল এটা বুঝতে কিন্তু তার আর বাকি ছিল না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে হুজুর, উনি যে বলেছিলেন যে আমি সব জানি, উনি কি জানতেন? তো হুজুর কিন্তু পরবর্তীতে বলেছিলেন যে ঘটনাটা কি। তো হুজুর বলেন যেদিন এই জসীমউদ্দিন সাহেব তার কথাগুলো বলতে গিয়ে হুজুরের সামনেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান, তখনই ওনার খটকা লাগে যে এটা তো কোনো স্বাভাবিক বিষয় না, এটা তো কোনো মানসিক সমস্যা না বা শারীরিক সমস্যাও না। হ্যাঁ, শুরুতে যেটা হয়েছিল ডাক্তার বলেছিল রক্ত শূন্যতা, সেটা তো একটা শারীরিক সমস্যা, কিন্তু এখন যেটা হলো এটা কি? নিশ্চয়ই এর সাথে কোনো জিন রয়েছে। তো হুজুর এরপর একটা কাজ করেছিলেন, তা হচ্ছে এই যে জসীম সাহেব যখন ঘুমিয়ে থাকেন তখন তার উপর কিছু রুকিয়া করেছেন। ওই মুহূর্তে অবশ্য উনি বেশি কিছু বুঝতে পারেননি। এর একদিন পর ওনার একজন ছাত্র এসে খবর দিল যে জসীমকে আর পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এটা নাকি তৃতীয় দিনের মতো হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে বাড়ির সকলে জসীম সাহেবের এরকম হারিয়ে যাওয়া এই ব্যাপারে হুজুরের কাছে তো আসলে ওনারা জানানো নাই, কারণ ওনারা খোঁজাখুঁজি করছিলেন। আর হুজুর যে এই রিলেটেড চিকিৎসা জানেন এটাও অবশ্য ওনার পরিবারের সদস্যরা ওভাবে জানতেন না। তো যখনই উনি হারিয়ে গেছেন তার একদিন পরেই তো হুজুর চলে আসছেন আর কি, বিশেষ করে যেদিন মাগরিবের পরে হারিয়ে গেলেন তার পরদিন হুজুর চলে আসছেন। মূলত হুজুর জানতে পারেন তার দুইজন জিন ছাত্রের মাধ্যমে। এরপর তো হুজুর বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে। তার জিন ছাত্র যেই তথ্য জানায় তা শুনে তো হুজুর বেশ ভয় পেয়ে যান। তা হচ্ছে এই যে জিনটা, এই জিনটা মূলত তাকে বলি দেবার জন্য নিয়ে গেছে। সে যদি এই জসীম সাহেবকে বলি দেয় তাহলে সে নাকি অনেক শক্তিশালী হয়ে যাবে। এদিকে এই যে তথ্য যে সংগ্রহ করতে গিয়েছিল যে জিনেরা, বিশেষ করে একটা জিন গিয়েছিল আর কি, প্রথম জিন গিয়ে কোনো তথ্য পায় নাই, পরে আর একটা জিন গিয়ে তথ্য পায়, সে নাকি হন্তদন্ত হয়ে ছুটে আসে এবং এসে হুজুরকে বলছে হুজুর সময় তো নাই, সময় তো একদম শেষ, ও তো এই ছেলেটাকে নিয়ে গেছে, ওকে বলি দেবার জন্য সব বন্দোবস্ত করে ফেলেছে। তখন হুজুর এটা শোনার পর ওই দুষ্ট জিনটাকে নাকি হাজির করার চেষ্টা করেন, কিন্তু সে হাজির হয় না। এরপর আবার হুজুর তার অনুগত মুখবির জিন দিয়ে খবর নেন। ওই জিনটাও তথ্য নিয়ে আসে গভীর রাতে। সে জানায় যে আসছে অমাবস্যায় ওই পিশাচ জিনটা এই ছেলেকে বলি দিয়ে শক্তি বৃদ্ধি করবে। এজন্যই মূলত সে ওই পিশাচদের দেশের যেই নদী রয়েছে ওই নদীর পানিতে গোসল করিয়েছে, এরপর এমন একটা জিনিস খাইয়েছে, এতে করে আমরা সরাসরি এই জসীমকে উদ্ধার করতে পারবো না যদি না ওরা নিজের হাতে জসীমকে না দেয়। হ্যাঁ, আর একটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা ওদের সাথে যুদ্ধ করতে পারি, যুদ্ধ করে যদি জিততে পারি তাহলেই শুধু জসীমকে নিয়ে আসা সম্ভব, অন্যথায় নিয়ে আসা সম্ভব না। এই দুইটা উপায়, হয় যুদ্ধ করে ওকে নিয়ে আসতে হবে, নতুবা ওরা স্বেচ্ছায় যদি দিয়ে দেয়, এছাড়া আর কোনো উপায় নেই, আমরা সরাসরি ওর কাছে গিয়ে ওকে তুলে আনতে পারবো না। ওর উপর ভালো জিনের কোনো প্রভাব এখন কাজ করবে না। ওকে এমন একটা খাবার খাইয়েছে, এই খাবারের মধ্যে এমন কিছু জাদু করা ছিল যার কারণে ওর উপর এখন আমাদের কোনো কাজ হবে না। তবে জিনেরা আর একটা আশার কথা শোনায়, তা হচ্ছে এই যদি পিশাচ জিন, এই জিনের মা পিশাচ হলেও সে নাকি ভালো ছিল। ভালো বলতে সে যখনই এই জসীম সাহেবকে দেখেছে সে তার ছেলেকে বলছে এই তুই এ বাচ্চাকে কোত্থেকে নিয়ে আসছিস, কেন নিয়ে আসছিস, তখন বলে যে এই কারণে তার মা নাকি অনেক গালিগালাজ করেছে, তুই এই ছেলেটাকে কেন নিয়ে আসলি, ও মাদ্রাসায় পড়ে, তুই এটাকে নিয়ে আসলি, ওকে বলি দিবি এর পরিণতি জানিস কি হবে, ওর যারা ওস্তাদ আছে তারা খোঁজ খবর নেবে না, তারা যখন খোঁজ খবর নেবে তারা তো এই পুরো পরিবারটাকে শেষ করে দিবে, আমাদের এই পরিবারকে, তখন কি হবে, যা যেভাবে নিয়ে আসছিস ওইভাবে দিয়ায়। তখন নাকি ওই পিসার চিন্তা বলে, না ওরে আমি অনেকদিন চোখে চোখে রাখছি, ওকে সময় মতো আমি নিয়ে আসছি, এখন বলি দেব, এতদিন যে সময় দিলাম ওর পিছনে, ফেরত দেওয়ার জন্য তো আমি দেই নাই, আমি দেব না। এটা নিয়ে নাকি তার মায়ের সাথে অনেক ঝামেলা হয়েছে। তো পারিবারিকভাবে কিন্তু আসলে এই জসিমকে ফেরত দেওয়ার বিষয় নিয়ে তারা নিজেরাও বেশ বাকবিতণ্ডা করেছে। এদিকে হয়েছে কি যে দুইজন যোদ্ধা প্রকৃতির জিন ওই রাতে, যেই রাতে হুজুর বসেছিলেন উজিফা করতে, তারা গিয়েছে জিনেদের দেশে ওই পিশাচের বাড়িতে। তারা এমন প্রস্তুতি নিয়ে গেছে যুদ্ধ করার জন্য, আর তারা কিন্তু জীবন বাজি রেখে গিয়েছে, ওখানে যদি ওই দুটো জিন মারা যায় তাহলে কিন্তু এখানে হুজুরও মারা যাবে, আর ওই সময় কিন্তু এই জসিম সাহেবও মারা যাবে। আর যদি ওই দুটো জিন কোনোভাবে জসিম সাহেবকে উদ্ধার করতে পারে তাহলে আল্লাহর রহমতে সবাই বেঁচে যাবে। এইরকম একটা জান বাজি রেখে একটা কাজের সিদ্ধান্ত নিতে হয়েছে। ওই দুইজন যোদ্ধা জিন যখন ওখানে হাজির হয়েছে তখন ভেতর থেকে ওই পিশাচের মা বেরিয়ে আসে, এসে বলে কি হয়েছে, আপনারা এখানে কেন, আপনাদেরকে চিনতে পারছি না, আমি কি আপনাদের কোনো ক্ষতি করেছি? তখন ওই দুই যোদ্ধা জিন বলে, না আপনি কোনো ক্ষতি করেননি, তবে আপনার ছেলে এই জসিম নামের ছেলেটাকে তুলে নিয়ে আসছে। তখন ওই মা যে জিন সে বলতেছে, হ্যাঁ এটা আমি জানি, আমি আমার ছেলেকে অনেক বকাঝকা করছি, আমি এক্ষুনি আপনাদের হাতে ছেলেটাকে তুলে দিচ্ছি, আর আমার ছেলে যদি আবার কখনো এই ছেলের দিকে চোখ তুলেও তাকায় তাহলে আপনাদের লাগবে না, আমি ওকে বলি দেব, এটা আমার ওয়াদা থাকল। তখন ওই দুই যোদ্ধা জিন বলে, ঠিক আছে আপনার কথা তো শুনলাম, আপনার ছেলে কি বলে? তো হয় কি, এই যে পিশাচ শ্রেণীর জিনটা জসিম সাহেবকে নিয়ে আসছে, এ যখনই এই দুর্ধর্ষ দুই যোদ্ধা জিনের সাজ দেখছে, হাতে অস্ত্র শস্ত্র দেখছে, এও ভয় পেয়ে গেছে, আর দেখেছে তার মাই তার পক্ষে না, তাহলে এই কাজ করে তার লাভ নাই। তখন সেও প্রতিশ্রুতি দেয়, সে জীবনেও আর কখনো এই ছেলের ধারে কাছেও ঘেঁষবে না, তার কোনো ক্ষতি তো দূরের কথা। এরপর তার মা, বিশেষ করে ওই পিশাচ জিনের মা, নিজের হাতে এই জসিম সাহেবকে এই দুইজন জিনের হাতে তুলে দেয়। যখন এই পুরো প্রক্রিয়া চলছিল, পুরো প্রক্রিয়াটা কিন্তু মনে হচ্ছিল অল্প সময়, কিন্তু এই জগতে, মানুষের জগতে এটা একটা দীর্ঘ সময়, আর এই পুরো প্রক্রিয়াটা যখন হচ্ছে তখন এই বাড়িতে ঝড়ো বাতাস শুরু হয়েছে এবং দীর্ঘ সময় এটা ছিল। যখন ওই দুটো জিন সহি সালামতে তাকে নিয়ে আসে, নিয়ে আসার পর বাড়ির উঠোনে ফেলে রেখে চলে যায়, আর এভাবেই ওনাকে পাওয়া গিয়েছিল। হুজুর তো এভাবেই বলেছিলেন যে এভাবেই তাকে উদ্ধার করা হয়েছে, তবে আল্লাহর রহমতে পরবর্তী তার কোনো সমস্যা হয় নাই। একটা সমস্যা দেখা দিয়েছিল, তা হচ্ছে জসিম সাহেব উনি জিনেদের জগতে যাওয়ার পর উনি মাদ্রাসায় যত পারা কোরআনে হাফেজ হয়েছিলেন পুরোটাই ভুলে গিয়েছিলেন, তার স্মৃতি থেকে এই পুরো বিষয়টাকেই মুছে দেওয়া হয়েছিল, বিশেষ করে ওই যে খাবারটা খাওয়ানো হয়েছিল এই খাবারের কারণে পুরোটাই মুছে দেওয়া হয়েছিল। উনি নাকি আবার নতুন করে কোরআন শরীফ তেলাওয়াত শিখেছিলেন, আবার হেফজ ধরেছিলেন, তারপর পড়া শেষ করেছিলেন। হুজুর যে জীবনের ঝুঁকি নিয়ে কাজটি করলেন, যখন ওনাকে কোনো হাদিয়া দেবার চেষ্টা করা হয়েছে এই বাসা থেকে, উনি কোনো হাদিয়া নেন নাই, উনি বলেছিলেন যে না এটা নেওয়া যাবে না। এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। আর একটা অদ্ভুত ব্যাপার, তা হচ্ছে যে উনি আরো অনেক কিছু পরবর্তীতে ভুলে গিয়েছিলেন। দেখা গিয়েছে যে অনেক স্মৃতি যেটা আগে পরে হয়েছিল সেগুলো উনি ভুলে গিয়েছিলেন, তবে একটা সময় পরে ওনার সব স্মৃতি মনে আছে। তবে এই যে এই ঘটনার কিছু কিছু জিনিস, এটা আবার উনি ভুলেন নাই। যে জিনিসগুলো জিন চেয়েছিল যে ভুলে যেতে, ওনার মস্তিষ্ক থেকে ওই বিষয়গুলো টোটালি মানে ডিলিট করে দিয়েছিল, হারিয়ে দিয়েছিল। তো এটা একটা রহস্য। আর এমনভাবে তার উপর প্রথম দিকে জাদু করা হয়েছিল, তার শরীরে রক্ত শূন্যতা তৈরি হয়েছিল, যাতে করে মানুষ ভাবে যে এমনি এমনি হয়েছে, এই জন্য তার উপর কোনো রুকিয়াও করা হয়নি। যদি শুরুর থেকে এই বিষয়টা বোঝা যেত, দেখা যেত যে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় কোনো কিছু ধরা পড়েনি, তাহলে হুজুরও হয়তো বা চিন্তা করতে পারতেন যে কোনো যেহেতু রোগ দেখা যাচ্ছে না, তাহলে রুকিয়া করা যেতে পারে। এদিকে হুজুরও দেখেছেন যে হ্যাঁ, রক্ত স্বল্পতার বিষয়টা যেহেতু ডাক্তারি পরীক্ষা নিয়ে আসছে, তারপর সে চিকিৎসা করিয়েছে মাদ্রাসা আসার পরও বেশ কিছুদিন ভালো, তাই হুজুর এই বিষয়টা নিয়ে আর ওইভাবে চিন্তা ভাবনা করেন নাই। এই কারণেই এই প্রবলেমটা এতদূর পর্যন্ত গিয়েছে। তবে আমার কাছে আসলে এই জায়গাটাতে খুবই ভালো লেগেছে যে একজন হুজুর উনি এই রকম ঝুঁকি নিয়ে তার ছাত্রের জন্য এই কাজটি করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই হুজুরকে, তারপর জসিম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার এই ঘটনা আপনি প্রকাশের অনুমতি দিয়েছেন। আপনার বিস্তারিত ঠিকানা আমরা বলতে পারিনি, এটা বললে আসলে বিষয়টা আপনার জন্য একটু বিব্রতকর হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি তাহিয়ানকে, ধন্যবাদ জানাচ্ছি শাওনকে, যার বাবার ঘটনা আমরা শুনলাম আর কি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড কিন্তু এ পর্যন্তই। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন। মাশফিক ভাই, সাদিকুর রহমান ভাই, তাহিয়ান, আপনাদের কাছ থেকে আরো অনেক অনেক ঘটনার প্রত্যাশায় রইলাম আমরা। আজকের এপিসোড এখানে শেষ করতে চাচ্ছি। প্রিয় লিসেনার্স, আপনাদের জানাবে আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে কিন্তু লিখে বা রেকর্ড করে aftandhorwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, aftandhorwalbd aftandhorwalbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের আফতানসবি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেখানেও কিন্তু আমরা রহস্য ভয় নিয়ে প্রতি সপ্তাহে দুটি এপিসোড আপলোড করছি। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফতান দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফতান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসছে মঙ্গলবার জুবাই ইসলাম ভাইয়ের পাঠানো দুর্দান্ত একটি ঘটনা শোনানোর চেষ্টা তো ইনশাল্লাহ করবই। এটা থাকবে আমাদের এবার ঈদ স্পেশাল আয়োজনের একদম শেষ এপিসোড। শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।